exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে আমরা বিভিন্ন সিক্রেটস রিভিল করি, এবং এই অনুষ্ঠানের একটি ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। কারণ আমরা মনে করি এই অনুষ্ঠানটি আমাদেরকে অনেক ধরনের অপরাধ কাজ থেকে বিরত রাখে। এবং আপনারা দেখবেন যে অনুষ্ঠানে অনেকেই আসছে যারা আমার পূর্বের অনুষ্ঠানগুলো শুনে ইন্সপায়ার্ড হয়ে নতুন জীবনে ফিরে এসছে। এই অনুষ্ঠানে মূলত আমরা সেই সব সিক্রেটস রিভিল করি যেগুলো মূলত অপরাধ। তার মানে এই না যে শুধু অপরাধ কেন্দ্রিকই হবে, সেটা অন্যরকমও হতে পারে। এবং আমরা দেখাই যে কিভাবে একজন মানুষ অপরাধী হয়ে ওঠেন, কি অপরাধ করেন, পরিণতিটা কতটা ভয়াবহ হয়। আজকের সিক্রেটস অনুষ্ঠানে দুজন গেস্ট আমাদের এই হট চেয়ারটিতে বসবে এবং তারা তাদের সিক্রেটসগুলো রিভিল করবে। অফকোর্স আপনারা খেয়াল রাখবেন যে অনেকের বলার জায়গাটা হয়তো সেরকমভাবে আপনাদের মনোভূত নাও হতে পারে। আমরা এখানে পারফর্মারদেরকে ধরে নিয়ে আসি না, এখানে যারা আসেন তারা প্রত্যেকেই নিজের মতো করে বলার চেষ্টা করেন। সেই অর্থে অনেক সময় দেখা যায় যে ভালোভাবে শুনতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, এরকম অনেক গেস্টই চলে আসেন। তো সেই জায়গাটি থেকে আপনারা কনসিডার করবেন, কারণ আপনারা গল্পের ভেতরে ঢোকার চেষ্টা করবেন। প্রথমেই যে গেস্ট রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে একটু পরিচিত হব।
আমার দেশের বরিশাল পটুয়াখালী ডিস্ট্রিক্ট মির্জাগঞ্জ থানা।
আচ্ছা, আর নাম হচ্ছে আকাশ।
আকাশ,
বয়স?
বয়স এখন 25 চলে,
25 বছর বয়স। সিক্রেটস অনুষ্ঠানে আপনি এসছেন এবং সবকিছু জেনে শুনে এসছেন, আপনি এখানে যে কথাগুলো আজকে এখানে বলতে যাবেন, ঠিক আছে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে জানতে চাই, কি ঘটনা ঘটেছিল যার কারণে আপনাকে অপরাধ জগতের দিকে যেতে হয়?
আমি ছোটকাল থেকে আমার মানে ফ্যামিলি থেকে মা বাবার কাছ থেকে তেমন একটা ভালোবাসা পাইতাম না, মানে তারা শুধু শাসনই করতো, ভালোবাসতো না, কিন্তু অভাবও ছিল না। মধ্যম পরিবহন অবস্থায় আমি ভালোই ছিলাম।
আচ্ছা,
তা যখন আমার বয়স 11 বছর, মানে 5 বছর স্কুলে ভর্তি করায় আমার বড় বোন 1 বছর বড়, তারা আর আমার একসাথে।
জি,
কিন্তু আমি একই ক্লাসে 3 বছর পড়ি, ছোট অনু 3 বছর, 3 বছর পর বড় অনুটি, বড় অনু 3 বছর, কিন্তু আমার মাথায় কিছু ঢুকত না পড়ালেখা, তো এখান থেকে পড়ালেখা হয় না। তখন আমার বয়স 11 বছর।
তখন 11 বছর আপনি বড় ওয়ান মানে ক্লাস 1 পার করতে পারেন নাই?
না, শাসন করে কিন্তু ভালোবাসা কখনো দেয় না।
আচ্ছা, এটা ওই ছোট বয়সী মাথায় আসে?
ছোট বয়সে।
আপনি
11 বছর?
জি। আপনার বাবা কি করতেন?
বাবা কৃষি করতো,
কৃষি কাজ করতেন। আপনি পরিবারের মেজ সন্তান?
মেজ সন্তান।
জি।
আমাদের দেখা যায় ধান চাল বেশি, প্রতি বছর 50,000-60,000 টাকা আসতে চাল পথ বেশি, তো ভালোই ছিলাম আমরা।
50,000 টাকা অনেক টাকা?
হ্যাঁ, ওই টাইমে অনেক টাকা। অভাব ছিল, ভাতের কি কষ্ট ছিল আমি কখনো পাইনি ওই টাইমে। তাই শুক্রবার দিন তখন সাপ্তাহিক ছবি দিত, কারো বাড়ির টিভি ছিল না, বেটাইতে দেখতাম, মানে কারেন্ট ছিল না।
আপনাদের বাড়িতে টিভি ছিল?
আমাদের বাড়িতে ছিল, পাশে একটা বাড়িতে ছিল, বেটাইতে দেখতাম, মানে বেটাই দিয়ে। তো ছবি দেখতে গেছি তখন ওই যে জ্যৈষ্ঠ মাস, কুলায় ভরা পানি, মানে জমি ভরা পানি, ধান লাগানো হয়েছে। ওই লোকে যে টিভি দেখি, ওই লোকের একটা কলা বাগান আছে, বাগান থেকে কলা ভেঙে পড়ে, তাই ভেঙে পড়ে দুটো কলা পাকেও, মানে ওই সময় জ্বর আসে, কলা ভেঙে পড়ে, মানে এক্সট্রা কলা নিয়ে, তাই দুইটা কলা পাকে। তা আমি ছবি দেখার পরে থেকে আসতে আসি, আমার সাথে আরো মানুষ আছে, আসে তারা সামনে, ওরা কি করে আরো দুটো পোলা আমাদের বাড়ি, ওরা মানে ডিসিশন নেয় রাত্রে ওরা কলাটা নিয়ে আসবে ওখান থেকে।
আচ্ছা,
তা আমি যখন আসি, আমি ওকে পিছিয়ে আসি, আমি দিই দুটো কলা পাকা, তো দুটো কলা মানে আমি ছিঁড়ে আমার পকেটে লইছি, মানে দুটো কলাই আমি নিয়ে আসবো খাম, কিন্তু ওই
পুরো কলা নিয়ে,
পুরো কলা নিব না, কিন্তু ওরা চিন্তা করে পুরো কলা নিয়ে আসবে রাত্রে। তা আমার দুটো কলা নেওয়াটা ওরা দেখে, দেখে ওরা দেয় বিচার দেয়, যার কলা তার কাছে।
আচ্ছা,
তা সে আমার বাড়িতে আসে বিচার নিয়ে, কিন্তু এদের তো আমার বাড়িতে থেকে সবসময় আমাকে শাসন করতো, ভালোবাসা কাকে বলে আমি ওটা কখনো পাইনি, শাসন করতো। তা আমি ভয়তে কি করলাম, পাখের ঘরে মাথায় পলাইলাম। খুব স্মার্ট হয়ে চলার একটা চিন্তা ভাবনা করতাম, যেভাবে মানুষ আমাকে ভালো বলে, তাই আমি চিন্তা করি পিটা ব্যস্ত আমাকে মানুষ ভালো বলবে না, আমার মানে কালা হয়ে যাবো, বা আরো আমি অনেক সুন্দর ছিলাম।
বাড়ি থেকে পালিয়ে আসেন?
পালিয়ে আসি।
কোথায় আসেন?
আসি সদরঘাট।
শুধু এই ভয়ের কারণে যে আমাকে পিটাবে, এই কারণে আপনি দুটো কলা চুরি করে এই অবস্থায় পালিয়ে আসেন? আচ্ছা, ওকে।
তারপরে আমি ওই আসি পারিশাটা পিটা বেশি, তো ব্যবসা করে আমি চিন্তা করি না এই জায়গায় থাকা যাবে না, এগুলো তো এটা তো মানে ভালো একটা কাজ বলে না, দেখি ভালো কাজ কি পাই কিনা। খিলগাঁও মাটি নিচে একটা হোটেল আছে, ওভারঅল আমি চাকরি নিই, ওখান থেকে চাকরি নেওয়ার পরে যে ম্যাচে থাকি আমরা, ওই ম্যাচে আমাদের সামনে গলিতে একটা মানে হিজলা গ্রুপ থাকে, হিজলা গ্রুপ থাকে, তখন একটা হিজলা আমাকে খুব পছন্দ করতো, ওটা আমি কখনো জানতাম না। তো অনেকদিন হয়ে যাবার তখন ওই হিজলাটা মানে যে গলিটা দিয়ে আমরা ঢুকি, দেখা যায় পাঁচ মিনিট কি তিন মিনিট পর মানুষ আওয়া যাওয়া করে, তো হিজলাটা আমাকে অনুষ্ঠানে জড়াই ধরতো, আর আমি হিজলা দেখে মানে একটু আগুইতাম, মানে ওরা একা দেখে না, মানে দেখো দশ বারো জন, মানে হিজলা দেখতে সুন্দর লাগতো, তখন তো আমি ছোট, কেমন যেন লাগতো হিজলা,
খুব মনে বসতো, ওদের দিকে এগিয়ে যেতেন।
হ্যাঁ, এগিয়ে যেতাম।
আচ্ছা,
এটা দিনের বেলা, কিন্তু রাত্রের বেলা যখন আমি ডিউটি শেষ করে বাসায় যাইতাম, তখন ওই হিজলাটা আমার জন্য অপেক্ষা করতো।
আচ্ছা,
তা আমার দিকে খুব জড়াই ধরতো, তা আমি ভয় পাইতাম না, আমি চিন্তা করতাম তো যদি আমার কোনো ক্ষতি করতো তাহলে তো আমার অন্য কোনো ই নিত, কিন্তু আমার ভালোবাসার দিকে তো আমার জড়াই ধরে, এটা আমি অনুভব করতাম, তাই ও যদি আমার জড়াই ধরতো আমি কিছু বলতাম না, এরকম মানে পাঁচ মিনিট তিন মিনিট জড়াই মানে ধরতো দিত, তারপর আমার ছেড়ে দিত, আমি যাইতাম, এরকম একটা এক পরিবারের সাথে সম্পর্ক হয়েছে, আমাকে বলছে যে আমি তোমার ভালোবাসি, তাই আমি বলছি তুমি যদি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি, আচ্ছা ভালোবাসি, তাই আমরা বিয়ে করবো, এটা সেটা অনেক কিছু কথাবার্তা হয়েছে। তো ওখান থেকে আমি চলে যাই বাড়িতে, আবার তখন প্রায় ছয় সাত মাস হয়ে যায়, তখন চিন্তা করি যে আমার বাপে তোমার রাগ ভাঙছে বা আমাকে এখন মারবো না, এর ভিতরে আমার বাপে টাকা জমা দেয় বিদেশের জন্য, সে বিদেশ যাবে, সে টাকাটা মায়ের খায়।
আচ্ছা,
সে তিন লাখ টাকা মায়ের খায়, তাই আমার বাপে আমি বাড়িতে যাই বর্তন, ওখান থেকে চিন্তা করে এখন একটা আমাদের সংসারে অভাব দেখা যাচ্ছে,
টাকাটা
মার খাওয়ার পর যখন জায়গা জমি সবই বন্ধক থুই আগে টাকাটা ই করে।
আচ্ছা, তো আপনাকে ছয় মাস পরে পেয়ে ওরা কি বললো? কিছু বললো না,
তারা আমাকে অনেক খুঁজছে, কেমনটা খুঁজছে, আমার বাপে ওই বিদেশে যখন টাকা জমা দিতে আসছে বা ওই ঢাকা শহরে আসছে অফিসে, ঠিক আছে, তখন ওই যে রেল স্টেশন বা আমি যেটা শুনছি রেল স্টেশন বা সদরঘাট টোকাইরা শুয়ে থাকে, টোকাই একজন একজন টোকাই মানে ধরে ধরে আমাকে খুঁজছে যে এটা নাকি আমার পোলা, এটা নাকি আমার পোলা, এভাবে আমাকে বিচাইছে, কিন্তু আমাকে কখনো পায় নাই। মোবাইলের যুগ ছিল না, মোবাইল যুগ ছিল কিন্তু মোবাইল তো ছিল না, তাই আমি বাড়িতে তারপর তাই অভাব দেখা দেয়, তারপর আমি আমার বাবাকে টাকা দাম, তাই টাকা গিয়ে আমি আর আমার আব্বু আসি, তাই আমার আব্বুর লাগে টাকা জমা দেয়, আমার আরো খালু জমা দেয়, তার টাকাটাও মার খায়, তার বাড়ির মতন থাকার মতন অবস্থা থাকে না, আমাদের তো থাকে তার মোটেও থাকে না, সে আমাদের আগে চলে আসে মুন্সিগঞ্জ, তাই তার সাথে যোগাযোগ করে আমরা মুন্সিগঞ্জ চলে আসলাম আমার আব্বু আর আমি। তা আমার আব্বু কি করে দশ হাজার টাকা নিয়ে আসে বাড়ি থেকে, ই করবে একটা ব্যান গাড়ি কিনবো, ব্যান গাড়িতে কিনে মানে চাল নমাইব, তা টাকাটা নিয়ে আসার পরে আমি টাকাটা চুরি করে এই পলাই আসি লই আই করি টাকাতে,
মানে বাবাকে রেখে আপনি চলে আসেন?
চলে আসি, মানে আমার হিজলার জিনিসটা কাজ করতো মাথার ভিতরে, যে আবার থুয়ে আইসি, মানে ওর সাথে আমার সাথে মাঝে মধ্যে কথা হইতো মোবাইল, আমার আব্বু মোবাইল ছিল, ও মোবাইল থেকে
উনি কি আপনার চেয়ে বয়সে বড় ছিলেন?
কে
যে আপনি হিজলার কথা?
হিজলাটা অনেক বড় ছিল,
বয়সে বড় ছিল।
হ্যাঁ,
তো
বয়সে বড় ছিল এবং শিক্ষাতে ছিল, আর চেহারাটা এমন ছিল মানে নাইকিয়া ফেল, অনেক সুন্দর ছিল।
কত টাকা চুরি করলেন?
দশ হাজার টাকা চুরি করে আমি ওই জিন্দা কাছে চলে আসলাম। মানে ওর সাথে আমার সাথে মাঝে মাঝে মোবাইল কথা হইতো, দাদা ফ্যাক্সের দোকান থেকে বা আমার আব্বুর মোবাইল থেকে এরকম। তাই আমি চলে এসে ওর একটা পাশে সিলদে বাসায় উঠি, দর্শক ওই সিলদে ফোন দেয়, ওই সিলদে ও আবার গেছে গ্রামে, মানে টাকা তুলতে গেছে হাটে বাজারে এরকম, ওর কাজে ও চলে গেছে। তা আমি আসি দুপুরবেলা, দুপুরবেলা ও ফোন দেয়, ওটা পরে ওই সিলদে ফোন দেয়, ওর নাম থাকে জুম্মা। জুম্মার চেয়ারটা অনেক সুন্দর ছিল, এবার একটা ছবিও করছে, ছবিতে একটা শুটিংও করছে, একটা মেয়ের সিনটা খুব সুন্দর। তাই আমাকে বললো কি আসার পর যে দেখো আমরা এই জায়গায় থাকবো না, থাকবো না কি করবা, আমার গুরু আমাকে মারছে। ওর ওর গুরু অনেকটা মারে, ওর আইনে আছে কোনো অন্যায় করলে গুরু মারতে পারে, তোর গুরু মারে। তাই কোথায় যাবো, আমার দেশে বেঁধে দেবো, ওর দেশে ওর দেশে বেঁধে যাবে। তা আমি কাছে আচ্ছা তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসি, তোমার জন্য আমি মরতেও পারি, আমি কথা বললাম।
বয়স কত তখন আপনার?
তখন আমার বয়স 11 বছর।
ওই 11 বছর বয়সে এইসব ঘটনা ঘটছে
ঘটতে আছে।
ওকে,
তো 11 বছর হয়তো 4-5 মাস এরকম হবে।
আচ্ছা,
তাই আমি কি করি ওর সাথে চলে যাই। তো ওর হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটা ও বিক্রি করে 2100 টাকা, 3000 টাকা মার্কেট চলে তখন। তাই যার কাছে বিক্রি করে তার কাছ থেকে আমি মোবাইলটা বা কিনে নিই, যে দেখেন মোবাইলটা কত পাচ্ছে, 2100 টাকা, আমি আপনার 100 টাকা বেশি দিই, মোবাইলটা আমার দিয়ে দেন। সে ওই জিদে একটা জিদে বিয়ে করে একটা পুরুষ, তার সাথে আর কি মোবাইলটা বেছে, আর একটা পুরুষ জিদে বিয়ে করে, তার সাথে মোবাইলটা বেছে। তার আমি এবার 100 টাকা বেশি দিয়ে মোবাইলটা কিনে নিই। তাই আমরা রাত্রে 8টা বাজে রওনা দিই। তা এমন জায়গায় আমি তো দেখা সত্ত্বেও আমরা চিনি না, ও নিয়ে যায়, নিয়ে যায় একটা গাড়িতে, ওঠা এসি গাড়িতে, খুব সুন্দর গাড়ি, রাত্রে এই মাম পানি দেয়, বিস্কুট দেয় গাড়িতে, এরকম গাড়িতে। তাই গাড়িতে বই আমি মোবাইলটা, ওরে গাড়িতে উঠা মোবাইলটা আমি দিই আর হাতে, যে তুমি তো আমার জন্য মোবাইলটা বিক্রি করলা, সেই মোবাইলটা আমি তোমার বিক্রি করতে, মানে আমি এবার কিনে নিয়েছি না তোমার মোবাইল, তোমাকে ফেরত দিলাম। তো অনুভব করে যে ওর অনেকটা ভালোবাসি। তো বলে টাকা, আমি বলি টাকা আমি বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি এরকম এরকম। আচ্ছা তুমি তো ছোটো, টাকাটা আমার কাছে দাও, তাই আমি রাখি, যখন তোমার প্রয়োজন হবে আমার কাছে বলবা।
আচ্ছা
আচ্ছা, এরকম চলে চলে যাই। আর ও দেশে বাড়িতে যায় না, ও আর এক গুরুর কাছে যায়, জয়সোর মাগুরা সতীজাতপুর একটা গ্রাম, ওই গ্রামে।
আচ্ছা,
তো সকাল যাই আমরা গোসল মুসল করিয়া এক রুমে ঘুমাই। তো হিজলা এখানে ভাই অনেকটা আদর করতো আমাকে, এখন গোসল মুসল করিয়া ঘুমাই একসাথে একটা রুমে। তো ও আমাকে দূরে রাখে, দূরে রাখে বলতে ওর বিয়ের আগে এগুলো হয় না, বিয়ের পরে। তা আমি তখন ওটা বুঝি আর কি, শারীরিক সম্পর্ক মানে অনেকটা চালাক আমি বুঝি। তাই এগুলো হয় না, তা হয় না দেখা আমি কই, তাই আচ্ছা বিয়ে করবো, আচ্ছা আমরা আগে বাসা নিয়ে, এভাবে 2 মাস কেটে যায়। তারপরে আমাদের বিয়ে আর হয় না, আমরা আলাদা রুম নিই, রুম নেওয়ার পরে আর গুরুর কাছ থেকে অনেক দূরে আর কি রুম নিই, ও আর গুরুর সাথে কাজ করে, আমি ওই বসে বাসায় বসে খাই টাই, মানে গুরু সারাদিন ঘুরি।
এগুলো বাড়ির কথা মনে পড়তো না,
বাড়ির কথা মনে পড়তো না।
একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যারা শুনছেন, দেখুন অধিক শাসনে কি হতে পারে, এই ছেলেটার পড়াশোনা হলো না এবং সে কিন্তু মাত্র 2টো কলা এটা চুরি করে তাকে অনেক পিটানো হবে এই ভয়ে বাড়ি ছাড়লো, এবং বাড়ি ছাড়ার পরে সে এমন একটা নেশার মধ্যে পড়ে গিয়েছে, সে নেশা থেকে এখন সে বেরোতে পারছে না। তার মানে শিশুদেরকে বড় করা একটা আর্ট, এটা একটা শিল্প, আপনি চাইলেই এখানে জোর খাটিয়ে অনেক ভালো কিছু করবেন এরকম যদি ভেবে থাকেন সেটা আপনার জন্যই ক্ষতিকর হবে। যাই হোক বলেন, তারপর?
তারপরে আমরা অনেক দূরে বাসা নিয়ে ওখানে থাকি, তাই আমাকে টাকা কম বেশি খরচা দেয়। ও তো ওখানে আরো একটা জিজ্ঞাসা আমার সাথে সম্পর্ক হয়, একটা জিজ্ঞাসা সম্পর্ক হয়, 2টা মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক হয়। আমার ছেলেরা খুব মানে সুন্দর থাকে, তখন আমি স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে, যে দেখে সে তেমন একটা পছন্দ করে আমাকে এরকম, মানে এরকম সম্পর্ক আরো 2টা মেয়ের সাথে আর একটা জিজ্ঞের সাথে হয়, ওর সাথে যে থাকে তাই এরকম হয়। তাই এক পর্যায়ে ও মানে অন্য অন্য ছেলেদের সাথে সম্পর্ক করা দেয়, আমি জানতে পারি, মানে আমাকে রাইখা ওই জিনিসটা। ও তো ওর সাথে ভালোবাসাটা মানে হবে কি, ও তো আমার মতো একটা পুরুষ, আমি পরে দেখি,
মানে ওই সময়টাতে আপনি এটা বুঝতেন না, পরবর্তীতে আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা,
যে ও তো আমার মতো একটা পুরুষ, ওর সাথে আমার মানে যতই চেহারা খুব সুন্দর নাইকের মতন হোক না কেন, ও আমার মতন একটা লবিকাল একটা পুরুষ। তাই আমারও মনটা ভেঙে গেল, এবং ও আর অন্য অন্য সাথে সম্পর্ক করে, আমাকে আগের মতন ভালোবাসেও না। তাই এক পর্যায়ে ওর একটা ছেলে ভালোবাসে, তার নাম ফরিদ, মিষ্টির দোকানে কাজ করে, সে আমার মানিব্যাগ থেকে নাম্বার চুরি করিয়া আমার আব্বুরে ফোন দেয়, যে আপনার ছেলে এরকম এরকম এ দেখা থাকে, আপনার ছেলে তো হিজলা বানাই ফেলাইবে, হিজলা হয়ে যাবো।
আচ্ছা,
তা আমার আব্বু কি করে আমাকে আনতে যায়। তা আমি আব্বুর দেখা আমি পলাই, মানে আমি মনে করি যে আমার তো মারবে, 10,000 টাকা চুরি করে নিয়ে আসছি, আমাকে তো রাখবে না, আমাকে মেরে ফেলাইবে। তাই আমি পলাই, পলাইয়া আব্বুর আব্বুর এটাও আমার মাথায় স্মরণ আছে যে তাকে তো অপমান করবে হিজা, মানে হিজা তো প্রশাসনের চিহ্ন ক্ষমতাশালী, প্রশাসনের চিহ্ন ক্ষমতাশালী, তা তার তো আব্বুর কোনো ক্ষতি করবে। তা আব্বুরে আমি ফোন দিয়ে বলি কি যাও গা, আমি ভালো আছি, ভালো মানে যেখানে আছি ভালোই আছি,
আচ্ছা
তুমি যাও গা। তা একবার যে আমার আব্বুর সাথে ওই হিজা গুরুর সাথে তর্ক বিতর্ক লাগে তারা ভয়তেই চলে যায়। আমি ধরাও দিন আমাকে নিয়েও যায় না,
ভয় চলে যায়,
কিন্তু আমি ধরাও দিন আমাকে নিতেও আসে না, তাই আমার বাবা আসতো আমাকে নিতে।
আচ্ছা,
যায়। তারপর আমার সাথে ফোনে আবার কথা হইতো আমার বাবার সাথে মাঝে মধ্যে, সে এটা বুঝতে পারছে যে আমার পোলা নারী প্রতি একটা আকর্ষণ, তাই এভাবে দূরে আমাকে বলে আসো বিয়ে করাই দিব। হ্যাঁ, বিয়ে করাম। তাই এগুলো এখানে আবার জুমার সাথে আমার সাথে তোমার একটা সম্পর্ক নাইও, মানে সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। তাই আমি জুমার কাছে আমি ওই যে টাকাটা এনে দিছি ওই টাকাটা আমি চাই, কিন্তু টাকাটা আমাকে দেয় না, দেয় না। এখন আমার সাথে তোমার একটা ভালোবাসা নাই, খুব ব্যবহারও খারাপ করে।
আপনি তো নারী মনে করে তার কাছে গেছেন, কিন্তু সে আপনাকে কেন গিয়েছে সেটা আপনি জানেন না, কেন নিয়েছে। কিন্তু আপনি ওখানে থেকে কি কাজটা করতেন?
মানে মাঝে মধ্যে কাজ করতাম, জানি একসাথে রঙের কাজ করতাম,
কাজ করতেন, কাজ করে নিজে পয়সা করে রোজগার করে খাওয়া দাওয়া করতেন, এটাই ছিল তাহলে।
টাকাটা দিয়ে দাও, আমি চলে যাম, টাকাটা দিন শুধু আমার বাবা টাকাটা দেয়। বাবা টাকাটা দেওয়ার পর তো আমি ওই জায়গা থেকে চলে আসি, গাবতলি নামি, গাবতলি থেকে পুস্তকাল থেকে মুন্সিগঞ্জে চলে যাই বাবার কাছে, আব্বু ওই জায়গায় থাকে। তা সে কি করলো, মেয়ে দেখলো, মেয়ে দেখে বিয়ে করাইলো আমাকে।
কত বছর বয়সে বিয়ে করলেন?
তখন আমার বয়স 12 হবে।
মাত্র 12 বছর বয়সে?
হ্যাঁ, 12 বছর কি সাড়ে 12 এরকম হবে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে বিরতি নেব। আপনারা শুনছেন আকাশকে, সিক্রেটস অনুষ্ঠানে আবারও আকাশকে নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আর ইন দ্য মিন টাইম আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে 09611904904 এই নাম্বারে। আরো একবার বলছি, 09611904904। সিক্রেটস, সিক্রেটস, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে আসুন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/dfm904।
৭,০০০ টাকা লাগলাম। তাই সে এমন একটা নারী, মানে পুরুষ, আমি এটাই চিন্তা করছি বিয়ে কেন করলো, কারণ পুরুষ তার সহ্য হয় না, মানে ওর জিনিসটা সে পছন্দ করে না।
আচ্ছা, ওকে, আমি বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চাইছেন।
পছন্দ করে না, তখন তার সাথে আমার সাথে সারাসারি হইলো, তার কিছুই হলো না।
বিয়ের কতদিন পর এটা?
বিয়ের এক মাস ধরে গেঞ্জাম চলছে, এক মাস পর সারাসারি হয়েছে।
আচ্ছা,
খুব একটা কষ্ট পাইছে যে জীবনে প্রথম বিয়ে করলাম। এরা আগে আমার আব্বু একটা বিয়ে করে, মানে অনেক আগে থেকেই বিয়ে করে। তা ওখান থেকে আমার আব্বু বিয়ে করার পর তো আমার আম্মু আমার আব্বুর অনেক খারাপ খারাপ কথা বলতো, বাবু আম্মুরে মারতো, আমাদের মারতো, আব্বু এটাই বেশিরভাগ মারতো যে আমি বিয়ে করছি, আমার পোলা প্রতিবাদ করে। তা ওইটা প্রতিবাদ না করতে সবসময় আতঙ্কের ভিতরে রাখতো, মারতো বেশি আরো আমাদের।
মানে আপনার মা আগের বিয়ে নিয়ে খোটা দিত আপনার বাবাকে,
বাবা খোটা দিত, খারাপ খারাপ কথা বলতো।
এটাই আপনার মনে পড়েছে যে আপনার ক্ষেত্রে ওই একই ঘটনাই ঘটলো,
মানে আমি দ্বিতীয় বিয়ে আর করবো না, বিয়ে জীবনে করলে একটাই করবো।
আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি।
এবং কি খারাপ ব্যবহার করতাম আব্বুর সাথে, আব্বু মারতো, আমাদের মারতো, আমার আম্মুকে মারতো।
আচ্ছা,
তাই আমি সবসময় ভাবতাম যে বিয়ে একটা করবো, জীবনে দুটো বিয়ে করবো না, তাহলে আমার সংসার এরকম হবে না। তাই যখন ছাড়াছাড়ি হয়ে গেল, আমি চিন্তা করলাম যে প্রথম বিয়েটাই আমার এই অবস্থা, আমার জীবনটা দিন কত কষ্টের আছে। তা ওখান থেকে দেশে যাই, আবার দেশে যাইয়া আমি কি করি, একটা গরু চুরি করি আমাদের নিজের, মানে আমি ঢাকা আর দেশে ভালো লাগে না, এটা ভেবে আমার একটা গরু বিক্রি করি, বিক্রি করে আমি চলে এসি ঢাকাতে।
আচ্ছা,
আমি তখন এটা গার্মেন্ট চাকরি নিই, ওখানে দুই মাস চাকরি করে তারপরে এই দেশের যার সাথে আমি চলাফেরা করতাম, আমার কাকা ছিল, সে আমাকে এক টাইমে বললে যে আমি তো ওই জায়গায় খুব কষ্টে আছি, আমাকে নে। তাই আমি ওই জায়গায় বাসা রেখে তাকে নিয়ে আসি, তাকে নিয়ে এসে একটা রুম নিই, তার সাথে আমি থাকি। তখন আমি সে চাকরি রাজ্যগালী চাকরি কাজ করে, আমিও রাজ্যগালী কাজ করি। ওখানে বাড়িওয়ালা মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক হয়, মানে আমাদের সবার আছে, সবাইতে আমি নাস্তা করে ঘুমাইছি, বিকালবেলা পরদিন উঠছি, তো বাড়িওয়ালা মেয়ে আমাকে বলে যে এই করছে, রুবেল ভাই আপনি কালকে নামাজ পড়ে কি চাইছেন? আমি বলি কি চাইছি, অনেক কিছু চাওয়া যায় না বলেন। আমি কই না, আপনি তো আপনি কি চাইছেন? পরে এক পর্যায়ে সে আমাকে বলে আপনাকে চাইছি। আমি কখনো ভাবি না যে সে আর আমার সাথে সম্পর্ক হবে, সে বাড়িওয়ালা মেয়ে, সে আমার সাথে একটু বয়সেও বড় হবে এবং দেখতে অনেক সুন্দর ভালো, তাই তার সাথে সম্পর্ক হয়ে যায়। সে যখন বলে আপনাকে চাইছি, আমি বলি তোমাকে চাইছি, এই করি না আমি আসি, তার সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হবে অনেক কিছু হয়। তাই এরকম দিনগুলো যায়, ওখান থেকে চলে যাই আবার আমি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ যাইয়া একটা নাম্বার, আমাদের 10-15 বন্ধু বান্ধব একটা নাম্বার লিয়ে সবাই আর কি, রং নাম্বার, সবাই চেষ্টা করে ভালো প্রেম করার জন্য, কেউ পারতেছে না। তা আমি এক পর্যায়ে বলি নাম্বারটা আমাকে দেয়, আমি দেখি কি করে দেয়। তা নাম্বার দেওয়ার পরে আমি ওই মেয়েটার সাথে সম্পর্ক হয়ে যায়, আমার সাথে তার দুটা বাচ্চা থাকে, তাকে তেমন একটা ই করে না, সারাদিন বাইরে থাকে, তার সাথে আমার সম্পর্ক হওয়ার পর সে আমাকে বলে যে আমরা কি করবো, পলাই যাবো, পলাই যাবো। মানে এক পর্যায়ে সে চাঁদপুর আসে একটা পিকনিকে, পিকনিক আসার পর আমাকে বলে যে তুমি আমার সাথে, আমি তো চাঁদপুর যাবো, 5-6 দিন ধরে দেখা হবে না, কথা বলতো না, আমি তো আমি কিভাবে থাকবো, তা তুমি কখন চাঁদপুর যাবা ট্রলারে? তো আমি ওই দুপুরবেলা যাবো, দুপুরবেলা যখন ট্রলার উঠবে আমাকে বলবা। তো সে ট্রলার থেকে যখন 2টা বাজে উঠে, তখন আমি নদীর সাত যাইয়া নদীর মাঝখানে আসি, যে নদী থেকে লঞ্চ চলে, বরিশালের লঞ্চগুলো সদরঘাট আসে, ওই নদী মুন্সিগঞ্জ থেকে মাঝখানে চলে আসি তার সাথে দেখা করার জন্য। সে টলার চাঁদপুর যাবে,
মানে দেখাটা এই প্রথম দেখা
না, দেখা আরো হয়েছে, আর দেখা হয়েছে, অন্য জায়গায় কথা হয়েছে।
তাই মাঝখানে চলে গেলেন কেন?
হ্যাঁ, মাঝখানে চলে গেছি, মানে
একটু দেখার জন্য,
দেখার জন্য। সে 4-5 দিন থাকবে না এই জায়গায়, সে চাঁদপুর পিকনিকে গেছে।
ওকে,
তাই আমি তাকে,
আর দুই বাচ্চার মা,
হ্যাঁ দুই বাচ্চার মা, আর তারা মানে মাঝখানে যাওয়াটা হচ্ছে তার মানে আবেগটা বাড়ানোর জন্য, তার কতটা ভালোবাসি আমি
এটা বোঝানোর জন্য,
বোঝানোর জন্য। নদীর মাঝখানে চলে যাই, তার সাথে নদীর মাঝখানে দেখা হয়, সে সোলারে মানে চোখে চোখে কথা হয়, কিন্তু সে তো আমাকে বলতো না, তার স্বামী লগে। তার জন্য মাঝখানে যখন আবার ফিরে আসা দিয়ে, তখন আমি মনে করি আমার জীবনটা মনে হয় এখানেই শেষ, তখন সাঁতরে আসার মতন ক্ষমতা নাই। তারপর আমি কোনোভাবে,
কোন নদী ছিল এটা?
হ্যাঁ,
কোন নদী?
এটা মুন্সিগঞ্জে যে মুক্তারপুরে একটা ব্রিজ আছে,
আচ্ছা,
ওই ব্রিজ, ওই নদীটা
বিশাল নদী,
মোটামুটি অনেক বড়।
আচ্ছা,
তাই সাঁতরে আসি ভালোই, যাওয়ার টাইমে আমার খুব কষ্ট হয়। তারপরে তার সাথে আমি মেসেজ করতাম, মেসেজে কথা হতো এবং ফোনও কথা হতো, অলরেডি মানে 24 ঘন্টায় কথা বলতাম তার সাথে। এই মেসেজটা কথা, আমার একটা খালাতো বোন ছিল বিথিগনের নাম, আমার বয়সে ছোট, সে আমার বন্ধুর মতো, তার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, বন্ধুর মতন, মানে আমি লেখাপড়া করিনি, মেসেজ পড়তে পারতাম না, লিখতে পারতাম না, ওর কিছু খাওয়াইতাম, এবার মেসেজটা লেখাইতাম, পড়াইতাম,
ওই লিখে দিত, ওই পড়ে দিত,
পড়ে দিত।
আমি
তো খালতো ভাই, আমার কথা তো শুনতে হবে, আমি পড়ো।
আচ্ছা,
ওর কোনো জায়গায় অপরাধ নেই, ওর সাথে ওই মেয়েটার সাথে কথা হয়, মেয়েটার নাম থাকে সাথী, সে বলে যে পিকনিক না এসে আমরা পলাই যাবো, কোথায় যাবো, আমি নিয়ে বরিশাল চলে যাবো, বরিশাল গেলে আমাদের কেউ খুঁজে পাবে না। তার ঘরে স্বর্ণ থাকে, তার বিয়েতে দেয় তার বাপ মায়ের, এবং টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে সবকিছু নিয়ে চলে আসবে আমার সাথে।
মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে আগে সংসারটা ছেড়ে দিবে, হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আপনার সঙ্গে সংসার করবে।
হ্যাঁ, ডিভোর্স কখন কি দিবে সেটা কোনো কথা না,
বাট সংসার করবে, আপনি আপনার সঙ্গে পলাবে,
পলাই যাইতে বলি হইছে, তারপরে পরেরটা পরে। চাঁদপুর থেকে আসে কবে, কালকে আমরা চলে যাবো, রাত্রে কথা হয় যে কালকে সে আমার কাছে আসবে, কালকে আমরা বরিশাল যাবো। সকালে আমি ফোন দিই, ফোন বন্ধ, ফোন আর খোলা পাই না, এরকম করতে করতে দুপুর চলে গেল। তখন আমি বলি, মানে নিজের মনে মনে বলি যে না, এর সাথে কথা না হয় মানে কথা ফোন ফোন যদি না রিসিভ করে না খোলে আর কথা না তখন সেই পর্যন্ত আমি ভাতও খাবো না পানিও খাবো না কিছু খাবো না এটা মনে মনে আমি বলি। তারপর তিন দিন ধরে আমি না খাই থাকি, তিন দিন পর সে অন্য নাম্বার থেকে একটা ফোন দেয়।
আচ্ছা,
তা আমি শুধু সিগারেটই খাই থাকি তিন দিন, তিন দিন একটা অন্য নাম্বার থেকে একটা রোগীর নাম্বার থেকে ফোন দেয় যে দেখো। তখন আমি তাকে বলি আমার নাম আকাশ, সে আমার আকাশ নামে চিনে, তা আকাশ নামে চিনে তা আকাশ দেখো এই সব কিছু জেনে গেছে। কেমনে জেনে গেছে? সে আমার মোবাইল হাতে মেসেজ পেয়েছে,
মানে
আমার মেসেজগুলো সে পাইছে,
মানে ওর হাজবেন্ড।
হ্যাঁ, হাজবেন্ড পেয়ে গেছে, নিয়ে আমার বাপের বাড়ির পাশেই ছিল, তাকে আটকে ফেলাইছে মোবাইল টোবাইল নিয়ে সবকিছু নিয়ে আটকে। সে একটা বান্ধবীর নাম্বার দিয়ে ফোন দেয়, তো ওদিনকে আমার সাথে কথা হয়, আর কোনোদিন কথা হয় না।
ওটাই লাস্ট কথা,
ওটাই লাস্ট কথা আমার সাথে, ওটা বলে রেখে দেয়। জানি না সে আমার সাথে বেমিনি করছে না সত্যিকার কথাটা বলছে, আজ পর্যন্ত আমি জানি না। তার সাথে দেখা করতে তার বাড়িতে যাইনি, কারণ একবার যায় তার বাড়িতে গেলে তার কিছু বলবে না আমাকে ফলো করে, ওই বয়তে আমি আর কোনোদিন যাইনি। তা না যাওয়া তা আমি ভাবি যে অনেকটা কষ্ট পাই, আমি চাকরি বাকরি ছেড়ে দিই, খাওয়া দাওয়া ছেড়ে দিই, মানে একটা মাস এরকম চলে যায়, মানে খুব কষ্টে সুগার হয়ে যায়, একবেলা খাইলে দুবেলা খাই না। আমাকে আমার বন্ধু বান্ধব বলে কিরে সাকিব খান, আমাকে সবাই মানে সাকিব খান বা অন্য অন্য হিরো হয়ে ডাক দিত, ঠিক আছে, মানে আমি চলাফেরা অন্যরকম গেট আপ ছিল, তখন তো আমি ইনকাম করতাম, চলাফেরা গেট আপ অন্যরকম ছিল, ভালো পোশাক পরতাম, ভালো একটা গেঞ্জি পরতাম, ভালো চলতাম, এরকম যেন আমাকে মেয়েরা সবসময় ফলো করে আমি এটা ভাবতাম। আর মেয়েদের সাথে আমি দুর্ব্যবহার করতাম না, ভালো একটা ব্যবহার করতাম যে মেয়েটা জানে আমাকে ভালো জানে। একপর যে আমি কি করি, ঘুমিয়ে ঘুমিয়ে একটা নাম্বার ঘুমিয়ে ঘুমিয়ে কি মানে শুয়েছি শোয়ার পরে এগারোটা সংখ্যা নিজে নিজে আর কি উঠাই, উঠে ফোন দিই। ফোন দেওয়ার পরে কই চিন্তা করি ওটা তো রং নাম্বার প্রেম করছি, একজন নাম্বার দিছে, আমি রং নাম্বার প্রেম করছি, দেখি নিজে ইচ্ছা করে রং নাম্বার প্রেম করতে পারি কি না। রং নাম্বারটা মেয়ের সাথে সম্পর্ক হয়, তা মেয়েটা আমাকে অনেকবার ফোন দেয়, অনেকবার ফোন দেওয়ার পরে পরদিন আমি রিসিভ করি, রিসিভ করার পরে তাকে আমি সত্য কথায় বলি, দেখেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, এটা তো আমি এখন নিঃস্ব হয়ে গেছি, তা আমি উঠে উঠে ফোন দিছি, আচ্ছা আপনাকে বিয়ে হয়েছে মুখ সুমুখ, এরকম এক পর্যায়ে বলি তাকে আমি প্রস্তাব দিই, প্রেম করার প্রস্তাব দিই যে সে আমাকে ভালোবাসতে পারবে কিনা। সে বলে আমাকে দুদিন সময় দিতে হবে।
ওকে,
তা দুদিন সময় নিয়ে দুদিন পর আমাকে বলে হ্যাঁ আমি পারবো।
দেখা নেই জানা নেই শোনা নেই এরকম প্রস্তাব দিয়ে দিলেন?
হ্যাঁ
জি।
আর সে রাজি আমার কথা শুনে, আমি সব তাকে খুলে বলি যে মেয়েকে ভালোবাসতাম, তার জন্য আজকে আমার এই পরিস্থিতি, চাকরি বাকরি ছেড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তা সে রাজি হয়ে যায়, তা রাজি হওয়ার তার সাথে আমার সম্পর্ক হয়, তার সম্পর্ক তার সাথে এতটা কথা বলতাম, মানে ওই মেয়েটার সাথে যতটা কথা না বলতাম তার সাথে বেশি কথা বলতাম, যেন সে জানি আমার হাত থেকে না যায়, এই ভয়টা কাজ করতো যে একটা মেয়ে আমার সাথে সম্পর্ক করে চলে গেছে এ যেন না যায়। তার সাথে সম্পর্ক হয় রোজা দশ রোজা অনেক সম্পর্কটা হয়।
মেয়েটার
নাম ছিল মনি, তাই মেয়েটার ঠিকানা নিয়ে আমার আব্বু আম্মুকে পাঠাই মেয়েদার বাড়িতে, ঈদের পর রোজা ভিতরে যাবে না তারা, ঈদের পর যাবে। আমি কিছু তখন আমি অপারেটর হই, তখন আমার বেতন থাকে দশ হাজার টাকা বেতন থাকে, তখন আমি অপারেটর হই, তাই আমার আব্বু আম্মুকে পাঠাই মেয়েদের বাড়ির ঠিকানা নিয়ে, তা তারা ওই বাড়িতে যায়, তারা মেয়েটা দেখায়, দেখার পর মেয়েটাকে আমাকে পরে বাড়িতে এসে আমি মানে তার কাছে জিজ্ঞেস করি যে কেমন, তা তারা বলে মেয়েটা ঠিক আছে, দেখেন আমি মেয়েটাকে দেখি নাই কিন্তু মেয়ে আমাকে দেখে নেয়, আমার আব্বু মনে পারে, তারা বলে যে মেয়ে ঠিক আছে, দেখতে সু ভালো সুন্দর মুন্দর, কিন্তু আর্থিক অবস্থা ভালো না, তারা খুব গরিব, মাটির ওয়াল, তাদের ঘরটা মাটির, উপরে শুধু টিন, কিন্তু আমাদের তো ওই অবস্থা না, আমাদের তো মোটামুটি ভালো। তা আমার বাবা বলছে যে আমি কোনো দিন একটা মানুষ নিয়ে আমি জায়গায় বসতে পারবো না, ওই জায়গায় কিছু করতে পারবো না, বেয়ে বেয়ে যেতে পারবো না, এ জায়গায় আমি রাজি না। তা মেয়েটা আমার এক পর্যায়ে বলে যে ভালো কি তুমি একাই বাসো আমাকে, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, তুমি যদি আমাকে ভালোই বাসো, মানে এটা ঈদের পরে বলে, ভালোই যদি বাসো তা আমাকে কালকে আসো, এটা কথাটা বলে রাত আটটা বাজে যে কালকে আমাকে নিতে আসো, আমি তোমার জন্য নিয়ে আমাকে বিয়ে দিয়ে দেবে। মানে একপর্যায়ে আমার বাবা মা ওই মেয়ের বাবা মার সাথে কথা বলে যেন সম্পর্ক না হয়, ওইভাবে মানে চাওয়া পাওয়া থাকে তাদের ভিতরে।
ওকে,
মানে আমার আব্বু আম্মু বেশিটা করে চায় যে আমাকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, যৌতুক মতুক, মানে সম্পর্ক যেন না হয়, এই জন্য ওগুলো শুনে মেয়ে আমাকে বলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তো আমাকে নিতে আসো। কবে? কালকে। কোথায় আসবো? বরিশাল নতুল্লা বাস, ওখানে আসো। তা আমি রাত আটটা বাজে বলো, রাত আটটা বাজে আমি 20,000 টাকা এমনি ভাই ম্যানেজ করি।
ওকে,
ম্যানেজ করে তারপর চলে যাই, যাই 5টা বাজে 4টা বাজে আমি বরিশাল, আমি মেয়ে 5টা বাজে আসে। এবার আমার খালার কাছে আমি বলি যে খালা কী করবো, খালায় বলে যদি বাড়িতে নিয়ে যাস তা তো বাবা তোর ফালাইতে পারবো না, মান সম্মানের ভয় তোদের বিয়ে দিতেই হবে বাধ্য হয়ে। তাই এই জিনিসটা শুনে আমি ওকে নিয়ে যাই, তো ও 5টা বাজে আমি 4টা বাজে নামি বরিশাল, ও 5টা বাজে ওকে বলি আমি নানা বাড়ি নিয়ে যাবো, কিন্তু ওকে বলি না যে আমার বাবা আমাদের বাড়িতে নিয়ে যাবো, আর আমার নানা বাড়িতে কথা বললে নিয়ে যাই। তো দেখা প্রথম দেখাতেই আমি খুব পাগল, মানে খুব পছন্দ হয়েছে, ওকে আমি জিজ্ঞেস করি আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে, আমার চেহারা তখন অনেক ভালো থাকে, তাই ওকে পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে ওকে দেখে আমার, যে জীবনে যাই করছি, একটা মেয়ে আমার বিয়ে হয়েছিল আমার, তাই এটা ওটা করেছি, তাই এখন যাকে পাইছি একে নিয়ে আমি যা সাজন ঘর করব, মানে আমার খুব পছন্দ হয়। তাই নিয়ে যাই সকাল দিয়ে উঠি, বিকালে রাত্রে আমাদের আব্বু কাজী অফিসে নিয়ে যায়, কাজী অফিসে কাজী বাড়িতে নিয়ে যায়, কেউ জানি না জানে, এভাবে নিয়ে যায় আমাদের বিয়ে পড়ায় দেয়। বিয়ে পড়ার পরে ওকে থুয়ে তিন দিন থাকে ওই জায়গায় আমি বাড়িতে, তিন দিন পরে আমি আবার আসি, কারণ আমার চাকরির নালে চলে দেবো। তা আসার পরে ও দুদিন পর আমার ফোন দিয়ে বলে কয় এ জায়গায় আমি আসছি কার জন্য, আমি কই কার জন্য মানে আমার জন্য, কয় তুমি আমাকে রেখে চলে গেছো তা আমি কার নিয়ে থাকবো, কীভাবে থাকবো। তা আমার ফ্যামিলি তো রাজি না বিয়ে করার জন্য, তা আমার ফ্যামিলি কিছু না কথাবার্তা বলতো, ওইগুলো আর ভালো লাগতো না। তাই এই শুনে ওই ওই কথাটা আমাকে বলতো না তেমন একটা, তাই বলতো যে আমি কি নিয়ে থাকবো, তুমি আমার সাথে চলে গেছো। তো এই কথা শুনে আমার খুব খারাপ লাগে। তা আমি নগদ কী করি বাসা নিই, বাসা নিয়ে আর নিয়ে আমার ইচ্ছা ছিল যে বাসাটা আমি সুন্দর করে সাজাবো, সাজাইয়া পরে তারপরে আর আমি দেশ থেকে নিয়ে আসবো। তো এর আগে সাজানোর হয় না, কিছুটা মাল জিনিস কেনা হয়, কেনা হওয়ার পরে আর আমি পরদিন যাই নিয়ে আসি। নিয়ে এসে আমার বাপে যায় কী করতে, ধান কাটতে কোলায়, আমার বাবার সাথে দেখা হয় না বইতে, যে তার নিয়ে এসে থুয়ে আবার আনতে গেছি কিনা কিছু বলে, বা সেসব সময় তখন আমাকে মারতে, তখন একটা অন্যান্য করলে আমার আব্বু আমাকে মারতে, আমি কিন্তু একটা করে দুটো বিয়ে করা হয়েছে তখন আমাকে মারতে। তাই আমি কিছু প্রতিবাদ করতাম না, সে তো আব্বু, প্রতিবাদ করার শুধু থাকলেও মানে ভয় তো করতাম না, তো আমার আব্বু। তাই কী করতাম ওকে নিয়ে আমি চলে আসি, চলে আসি, চলে আসার পরে ঢাকাতে আসে, এসে বাসায় উঠি, উঠে আমাকে দিনগুলো ভালোই যাচ্ছে, অনেক সুন্দর যাচ্ছে, সুন্দর দিনগুলো যাচ্ছে। বর্তমান এক পর্যায়ে মনে করেন আমরা সিনেমা দুজনের সিনেমা দেখি, ঘুরতে যাই বা কিছু খেতে যাই বাইরে, সবসময় মানে খুব আনন্দে প্রেম করে বিয়ে করছি, ওকে ভালো লাগে আমার, আমাকেও ভালো লাগে, এটা চিন্তা ভাবনা করে। তাই কোনো ঝগড়াঝাটি থাকে না আমাদের ভিতরে, তাই ঝগড়াটি থাকে না। ওই যে খালাতো বোন আমাদের মেসেজ মেসেজ পড়তো, ওর সাথে প্রেম করছি তখনও আমার খালাতো বোন আমাকে সাহায্য করতো, ওর মেসেজ পড়তো বা ওকে মেসেজ পাঠাইতাম, ওইগুলো লিখতো। তাই একজন মানুষে একটা কথা বলে লাগাই দিয়েছে যে ওর খালাতো বোনের সাথে সম্পর্ক ছিল, ওই কথা পরে বলে, তো ওটাও বিশ্বাস করে। ওটা নিয়ে একদিন আমার সাথে দ্বন্দ্বও লাগে, ওর সাথে ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার পর তখন ও আমার একটা ফ্রি মানে যে ফ্রিটা বসে ওই ফ্রিটা পাক্কা মারে আমার শরীরে। আমরা ওয়াই
আকাশ, আমরা এখানটা থেকে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। রাত 12টার সময় আরও একজন গেস্ট আজকে এখানে উপস্থিত হবেন, ভেরি স্পেশাল গেস্ট। হয়তো ইউটিউবে গেলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে কেন স্পেশাল বলছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ। হ্যাঁ, যেখানটায় ছিলাম আকাশ,
আমি ওই বয়টা সবসময় কাজ করতাম যে ও তো খুব জিদি, ওকে তো কিছু বলা যাবে না, কোনো সময় মারা যাবে না, কিছু বলা যাবে না, তা তো খারাপ আচরণ করবে, কারণ এটা ভাবতাম আম্মু আমার আব্বুর সাথে খারাপ আচরণ করতো দুইটা বিয়ে করার কারণে। তাই মানুষের কাছে খুব লজ্জাম, তাই এই জন্য আর আমি অন্যায় করলো খারাপ বলতো না, দুইটা মোবাইল ছিল, মোবাইল দুটো ভাঙিয়ে লাইছো, ওর একটা আমার একটা, ও দুটো ভাঙিয়ে লাইছো, তখন মোবাইল ইউজ করি না, এভাবে যায় দিনগুলো। তাই আমার বাচ্চা আসে ওর গর্বে তখন।
আচ্ছা,
তাই এর ভিতরে আমার আমি একটা অসুস্থ হয়ে পড়ি, আমার পুরো শরীরের রক্ত নষ্ট হয়ে যায়। অসুস্থ দেখাতে আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখাই কিছুই মানে ডাক্তার বুঝি না, মানে এমনি এমনি ডাক্তার দেখাই কিছু বুঝি না, অনেক টাকা চলে গেছে, ২০,০০০ টাকা মানে চলে গেছে, কিন্তু ওষুধ খেয়ে কোনো কিছু বুঝতে পারছি না। তা না বোঝার কারণে এই দেখাই, সরকারি হাসপাতালে যাই, সদর হাসপাতালে যাই, সেখানে মনে করেন এই চেক আপ করাই, তাই সেখানে ধরা খাই আমার রক্ত, শরীরের রক্ত নষ্ট হয়ে গেছে।
রক্ত নষ্ট হলো কীভাবে?
রক্ত নষ্ট হয়ে যায় কীভাবে হয় তা আমি জানি না, নষ্ট হয়ে যায়। রক্ত নষ্ট হবে আমার অসুস্থ হয়ে পড়ে, শরীরের ভিতরে সবসময় আগুনের মতন গরম থাকতে, আবার এক এক সময় দেখা যায় বরফের মতন ঠান্ডা হয়ে যেত, কাজবাজ করতে পারতাম না, শুধু সারাদিন শুয়েই থাকতাম। এক মাস আমি বিছানায় ছিলাম, কেউ বলে না যে আমি বাঁচবো, এরকম পর্যায়ে ছিলাম। তা ওই পর্যায়ে এর আগে আমার যখন সুখী সংসারটা হয়, যখন আমরা ঘুরতে মুরতে যাই, ওই সময় আমার ওয়াইফে একটা কাজ শেখে, কাজ বলতে জাল সিলিন্ডার শেখে, জাল সিলিন্ডার, ওখানে শুধু ফ্যাক্টরি, জালের ফ্যাক্টরি মুন্সিগঞ্জ, আর কোনো ফ্যাক্টরি নেই। তো জালে ওই কাজটা শেখে একজনের সাথে, তখন আমি অসুস্থ হয়ে ঘরে থাকি, ওই কাজ সে যখন চাকরিতে দেয়, এক মাস চাকরি করে আমার জন্য, এক মাস আমি ঘরে বসে থাকি, এক মাস চাকরি করে। তো এর ভিতরে আমার একটা কোম্পানি আমাকে কিছু অ্যাডভান্স টাকা দেয়, সে ডাক্তারখানায় নিয়ে যায়, সে ডাক্তার দেখায়, তো মাত্র ২০০ টাকা ওষুধে আমি ভালো হয়ে যাই। এখানে আমি ২০-২৫ হাজার টাকা চলে গেছে আমার ওষুধে ভালো হই না, মাত্র সরকারি হাসপাতালে ২০০ টাকা দেয় ওষুধ খেয়ে, মানে ভালো হয়ে যায় মানে ২০০ টাকা ওষুধে। ভালো হওয়ার পরে এর মধ্যে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, মানে শুধু আমার ফ্যাক্টরি না, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, মানে সরকারিভাবে এটা অবৈধ জালটা, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আমাদের একটা অভাব দেখা যায়। আমার দুই, আমি তো অসুস্থ থেকে উঠছি, আমাদের দুই মাসের ঘর ভাড়া বাজিয়ে যায়, তখন কী করবো? আর আমার শ্বশুরবাড়ি থেকেও আমি সাহায্য পাইতেছি না, এবং আমার ফ্যামিলি থেকেও সাহায্য পাইতেছি না, কোনটাই পাইতেছি না। তখন আমার খালারে বললাম, খালায় বুঝাই মধ্যে আমার আব্বুকে বললো, আব্বু তারপর আমাকে নিতে আসে, নিতে এসে ওখানে ৫,০০০ টাকা মতন দেনা থাকি, ওই ৫,০০০ টাকা দেনা দিয়া মানে অল ভাড়া বড়া মিলাইয়া ৫,০০০ টাকা মতন যায়, বরিশাল যাইতে যে খরচা হয় ওটা মিলাইয়া ৫,০০০টাকা মতন যায়। তো আমাকে নিয়ে যায়, নিয়ে তখন ধান কাটার সময় হয়, ওই টাইমে আমরা দেশে যাই, তো দেশে যাওয়ার পর ধান কাটার সময়, তখন ভালোই ছিলাম, ধান মান কাটতাম আব্বুর সাথে, মানে দেখা জায়গায় মানুষ যে ধান কাটাইতো, ও জায়গায় আমি গেছি, মানুষ হলো না, আমি মানুষের কাজটা আমি করতাম ওরকম। যখন ধান কানমান কাটা হয়ে যায়, সব কাজবাজ হয়ে যায়, তখন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আমার ফ্যামিলি, শুধু আব্বু না, আমার দুটো বোন আছে, বোন বা আমার আম্মু বা আমার দাদা দাদি এখনও বেঁচে আছে, তারাও মানে সবাই একটু খুব খারাপ চোখে দেখে আমারে, খুব ঝগড়া, প্রতিদিন ঝগড়া লেগে থাকে। তো ঝগড়া লেগে এক পর্যায়ে আমার শ্বশুর আসে আমাকে নিতে, তা নিতে আসার পর আমি বলি না, ওখানে আমার ভালো পোশাক থাকে না, মানে ভালো পোশাক থাকে না, ভালো চেহারা থাকে না, এই জন্য আমি শ্বশুরবাড়িতে যাই না। তা আমার ওয়াইফের শুধু পাড়ায় যে তুমি যাও, আমি তোমাকে আনতে যাবো, সে যায়, যাওয়ার পর সে কিছুদিন পরে সে চলে আসে আবার একা, অনেক দূর আমার বাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি ৩০০-৪০০ টাকা ভাড়া লাগে, মানে বসে থেকে ঢাকা যেত ঘুম অত দূর আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে। এই আমার ওয়াইফ চলে আসে, চলে আসার পরে এখন ওই প্রতিদিন ঝগড়া লেগে থাকে আমাদের ভিতরে, মানে আমি আর আমার ওয়াইফ আর আমার ফ্যামিলি সবাই এক। এই ঝগড়া লাগার পর কাজ তো শেষ হয়ে গেছে, ধান খেলা শেষ হয়ে গেছে, এখন আমাকে প্রয়োজন না। তাই আমি তো ছোটোকালেতেই আমার ফ্যামিলি থেকে ভালোবাসা পাইতাম না, তাই খুব কষ্ট। এবার তো আমার ফ্যাক্টরি, কিছু কিছু ফ্যাক্টরি খুলে আমি খবর নিই যে ফ্যাক্টরি, কিছু কিছু ফ্যাক্টরি খুলতে আছে। তাই আমি ওখানে মনে মনে ত্যাগ করি যে টাকা কী একটা জিনিস, আজকে আমার কাছে টাকা নেই, আমার ফ্যামিলি আমার সাথে এতটা দুর্ব্যবহার করতে আছে, আমার একটা মানে সামনে আমার একটা খুশির দিন, বাচ্চা হবে, তাই দুর্ব্যবহার করে, এগুলো শুনেও তারা আমাকে মানে ভালো একটা ব্যবহার করে না আমার সাথে। তাই আমার, আমরা কী করি, শ্বশুরবাড়ি যাই। তাই শ্বশুরবাড়ি যাই এমন পর্যায়ে কি বলবো, যে যে পোশাক আশাক পরে আমি কখনো চাকরি করি না, সেই পোশাক আশাক পরে যাই শ্বশুরবাড়ি আমার যেতে হয়।
আচ্ছা,
তা যাওয়ার পরে শ্বশুরের মানুষের অনুষ্ঠানে যখন যাই, তখন চাষতো শাশুড়ি মাসুড়ি তারা বলে আমার ওয়াইফের যে, আচ্ছা মনে কি তো দেওয়ার নাকি, তারাই প্রথম দেখে আমি প্রথম আমি শ্বশুরবাড়ি যাই, আমাদের বিয়ের বয়স কিন্তু এক বছর মতন হয়ে যায়, কিন্তু এই শ্বশুরবাড়ি প্রথম যাই। তাই কিছু নিতে পারি না শ্বশুরবাড়ি, খুব একটা অভাবে, আমার সংসার থেকে কিছুই দেয় না, মানে ফ্যামিলি থেকে ১০ টাকাও আমাকে দেয় না। তাই আমি যাই, যাওয়ার পরে চাষতো শাশুড়ি শ্বশুরি বলে যে, আচ্ছা মনে একে তো দেব না, তোকে আগায় দিতে আসতে, মানে আমি এই পর্যায়ে যাই, আমি তো ওষুধ গুণ চেহারা নষ্ট হয়ে যায়। তাই এই পর্যায়ে আমি দেশে যাই, দেশে যাই ধান কাটি, তাই সারাদিন কাজ করি, তাই চেহারা তো থাকেই না একদম, মানে বদলার মতন। তাই কী করি, যাওয়ার পরে শ্বশুরবাড়ির মানুষ এরকম বলে, তা আমার খুব নিজের কাছে খারাপ লাগে যে মানুষ আমি যেরকম ছিলাম, মানুষ একটা মেয়ে আমাকে একবার দেখতে, একবার তাকাইলো তাকাইতে, চেহারা এত ভালো ছিল আমার, আজকে এই পর্যায়ে আমাকে বলে মানুষে যে তো দেব নাকি এটা সেটা, এটা তো সবই টাকার জন্য, মানে আমি টাকাটা চিন্তা না, যদি বেতন পাইতাম, যখন স্যালারি পাইতাম আমি, তখন একাইতে পাইতাম, দুইয়াতে উড়াইতাম, মানে দুদিন পর টাকাটা আমার কাছে থাকতো না, মানে টাকাটা নষ্ট করতাম, কি খাইতাম, মানে ভালো পোশাক কিনতাম, ভালো খাওয়া খেতাম, মানে মাসের বাজারটা একসাথে করে নিতাম, সারা মাস আমার হাত খালিই থাকতো, এভাবে যেত। তা আমি কী করতাম, ওই জিনিসটা ভাবতাম, ভাবার পরে ফ্যাক্টরি খুলে শুরু এক সপ্তাহ থাকি, এক সপ্তাহ থাকার পরে শ্বশুরবাড়ি থেকে শুধু আমার একটা প্যান একটা সার দেওয়া হয় ওই টাইমে, আর কিছুই দেয় না তারা। তাই আমি চলে আসি মুন্সিগঞ্জ, আবার মুন্সিগঞ্জ আসার পরে চাকরি নিই, তো তখন চাকরি নিই কিছু কিছু ফ্যাক্টরি, ওখান তো হাজার হাজার ফ্যাক্টরি, শুধু ওই একই ফ্যাক্টরি, কোনো গার্মেন্টস নেই, শুধু জালের ফ্যাক্টরি, তখন হাজার হাজার লোক তো বেকার, দেশের বাড়িতে গেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, যে যা পারে, সব ফ্যাক্টরি বন্ধ, কী করবে তারা, না খেয়ে না খাই আছে। তাই ফ্যাক্টরি খোলার পরে যে জায়গায় 15,000 টাকা বেতন বা 10,000 টাকা বেতন, সেই জায়গায় বেতন ধরে 7,000 টাকা মাত্র, 7,000 টাকা কাজ করলে করবা না করলে, তখন লোকের অভাব নাই, শুধু ফ্যাক্টরি খুললে, দুইটা ফ্যাক্টরি খুলতে আছে এরকম। তাই একবার যে আমি বেতন পাই 20,000-25,000 টাকা বেতন পাই, ওখানে সব ফ্যাক্টরি খুলিয়া লাগছে, আগে তো লোকের লোক বসা ছিল, এখন লোকের টান, মানে লোকের হাহাকার লেগে গেছে। তাই আমি দুইটা মেশিন চালাইতাম, তিনটা মেশিন চালাইতাম এক সময়, তাই আমার বেতনটা বাড়ে আস্তে আস্তে, আমাকে মালিকও খুব ভালো জানে, আমার কাকাও খুব ভালো জানে, ম্যানেজার আমার কাকা, সেও ভালো জানে, যখন টাকা চাই তখন টাকা পাই। তেমন করতে করতে আমি মানে প্রায় 2,00,000 টাকা 2,50,000 টাকা মালিক হয়ে যাই।
আচ্ছা,
তা এর ভিতরে আমার বাচ্চাটা হয়, বাচ্চাটা হয় সিজারে। ওই টাইমে যাদের সাথে আমি চাকরি করি, যে বন্ধু বান্ধব আমার, ইয়াবা খাইতো, ইয়াবা খাইতো আমি দেখতাম।
আচ্ছা,
ইয়াবা খাওয়ার পরে আমাকে বলতো যে বন্ধু আয় খা, তা আমি শুধু দেখতাম, চোখ দিয়ে খাইতাম না। এর আগে যারা যারা ইয়েবা খাইতো আমি সবাই ঘৃণা করতাম, আর আমার ফ্যামিলি কখনো, আমার ফ্যামিলির ভিতরে কখনো নেশা করাটা পছন্দ করে না, আমার আব্বু কখনো নেশা করে না, তো এটা ভেবে আমি কোনোদিন নেশা করবো না, এটা ভাবতাম সবসময়। তা ওই বন্ধু বান্ধব বলতো আয়, তা আমি দেখতাম, দেখার পরে একদিন দুই দিন তিন দিন আমাকে বলতো, পরে জোর করে আমাকে বসাইতো আড্ডায়।
আচ্ছা,
বসাইতো, ওরা রাত্রে নেশা করতো, রাত্রে কেউ থাকতো না, শুধু আমরাই থাকতাম, ম্যানেজার থাকতো না, মালিক থাকতো না, কেউ থাকতো না, শুধু আমরা থাকতাম, তারা রাত্রে নেশা করতো। একদিন যদি একটা দিতাম, ভাগে ভাগে দেখতাম বা অফিসে অফিসে দেখতাম, তাই খুব ভালো লাগতো খাওয়াটা দেখা, তারা আমাকে বল খাইতে খুব জোর করতো, জোর করার পরে আমি এক পর্যায়ে ওই এক টান দিতাম, একটা ইয়েবা থেকে টান আসে, টান দেওয়া যায় 5-6 টান দেওয়া যায় একটা ইয়েবা থেকে, তাই আমি একটা টান দিতাম, একটা টান দিয়ে এসে আবার মেশিন চালাইতাম। তাই এরকম খাইতে খাইতে একটা ফিলিংস কি জিনিসটা আস্তে আস্তে অনুভব করতো আমার মনের ভিতরে কাজ করতো, ভালো লাগা জিনিসটা, যে এবার খাইলে কি কেমনটা ভালো লাগে, ওই জিনিসটা আমার ভিতরে কাজ করতো। তো যখন পুরো নেশাটা হয়ে যায় আমার, তখন ওরা যদি 200 দেয় আমি 1,000, ওরা যদি 500 দেয় আমি 2,000 এবার জিনিসটাই।
ওকে,
তাই এর ভিতরে আমি ওই বাচ্চা অনুষ্ঠান করবে এই 30,000 টাকা মাঠ করে বাদ ভাই টাকা আমি নিয়ে দেশে যাই। তো দেশে যাই পর তো কি বলবো গুরু, আমি যখন প্রথম যাই শ্বশুরবাড়ি, তখন আমার পাশে কেউ আসে না, কেউ আমার সাথে মেশে না, চাষ তো শালি কন, চাষ তো শালা কন, শ্বশুর শাশুড়ি কেউ মেশে না, কারণ আমি যে পোশাক পরে যাই সেই পোশাক পরে আমি কখনো ডিউটি করি নাই, এরকম পোশাক পরে যাই। আর এখন যেভাবে যাই আমি, আমার সাথে ইন্ডোর সেট থাকে 16,000 টাকা দামের, এই ভালো পোশাক থাকে, এখন যাওয়ার পরে চাষ তো শালি কন, শালা কন, শাশুড়ি কন সবাই আমার সাথে মিশে, পারে না আমার কোলে উঠে বসতে আমার শালিরা, এরকম এক পর্যায়ে আসে, আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে নিজের কাছে। তা এইটা ওখান থেকে দেশে মানে বরিশাল থেকে আমি আবার চলে আসি, আমি যে জায়গায় চাকরি করি সে জায়গায়। তা ওখান থেকে আসে আমি কী করলাম, বাবা ভিতরে কী আসছে সেই জিনিসটা আমি দেখবো, মানে এখন বাবা দুই হাত দিয়ে খাইতেছি, প্রথম তো আমি মানুষের হাত দিয়ে খাইছি, আমি নিজে খাইতে পারতাম না, মানুষ আমাকে খাওয়াই দিত, শিখাইতো তাদের, এখন আমি নিজে হাতে শিখবো কীভাবে খাওয়া। তাই আমি বন্ধু বান্ধব খবর দিতাম, এই আয় আমার কাছে টাকা নেই, টাকা তোর কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে, আয় এই যে 2,000 টাকা নেই, বা এক রাইতে দেখা যায় 10,000 টাকা নিয়ে বসতাম, বাবা বাবা ডিলার আমার পাশে বয়ে রাখতাম, যে আমি যতক্ষণ বাবা খাবো অতক্ষণ আমাকে বাবা দিবা টাকা, সকাল নিয়ে যাবো, এই যে আমার টাকা, তুমি খালি হিসাব রাখো আমি কয়টা বাবা খাই। তা 5-6 নিয়ে বসতাম, বাবা খাইতাম, তাই আমি করতে 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 এক পর্যায়ে সব টাকা নষ্ট হয়ে গেল গুরু, এক মাসে আমি সব প্রায় 1,50,000 টাকা খাইলিস। পরে আমার স্ত্রী বললো যে আমি ই করবো, তুমি আমাকে খান খোরাক দাও না, তেমন আমি এখন 10,000 টাকা পাড়াই না, এখন আমার ইয়েবাটা এমন একটা জিনিস আমার রক্তের সাথে মিশে গেছে, মানে না খেলে ভালো লাগে না, সকাল বিকাল আমার প্রতিদিন খাইতেই হবে, এরকম পর্যায়ে চলে গেছি, আমি খাইতে আসি, ভালোই দিনকাল যাইতেছি, কিন্তু আমি যে ইয়াবাটা খাই এটা আমার ওয়াইফও জানে না এবং বাইরের কোনো লোকও জানে না, শুধু বন্ধু বান্ধবই জানে, কারণ আমার চলাফেরা গেট আপ অন্যরকম ছিল, আমার কখনো ইয়াবা যদি পুলিশের সামনে থেকে নিয়ে আসতাম পুলিশও আমাকে বুঝতে পারতো না। তো এক পর্যায়ে আমার ওয়াইফ জানে, আমার বাসায় একটা পুরুষে মানে পাশের বাসার একটা রুমে একটা পুরুষ বলিয়া দেয় যে তোমার স্বামী কিন্তু নেশা করে, কী নেশা করে, ইয়েবা নেশা করে। তখন আমার বাচ্চা বয়স 6 মাস হয়ে যায়, ওয়াইফ বুঝতে পারার পরও আমার সাথে খুবই ঝগড়া হয়, অল্পের সাথে প্রতিদিনই ঝগড়া লাগাই থাকে আমার সাথে। তো ঝগড়াটা এমনভাবে লাগে আমি কাউকে বুঝতে দিই না। আমার ওয়াইফ মানুষকে জানানোর জন্য সেটা করে আমি তার হাত ধরি এবং এক পর্যায়ে তার পাও ধরি যে দেখো তুমি এগুলো মানুষের জানাইও না। এদিকে আমি কিন্তু ওই যে আমার 2-2.5 লাখ টাকার মালিক ছিলাম আমি, টাকাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এখন আমি আর ঋণী। কারণ আর আমি টাকা যার কাছে চাইছি তার কাছে পাইতেছি, কারণ আমার টাকাটা তো মানুষের কাছে ছিল। তা সে তার কাছে 50,000 টাকা আমার থাকতো, তা এখন যদি আমি 5,000 টাকা চাই তো অবশ্যই আমাকে দিতে বাধ্য, তা সে আমাকে দিত। তা এখন আমি হিসাব করে দেখি ঋণ মানে প্রায় 1 লাখ টাকার মধ্যে ঋণ হয়ে গেছি, আর টাকাটাও খেয়ে ফেলাইছি। কিন্তু আমার স্ত্রীও জানতে আছে যে আমি নেশা করি।
আপনি লাস্ট কবে ছাড়ছেন ইয়াবা?
এবার লাস্ট ছাড়ছে আজকে 6 মাস হয়।
6 মাস?
হ্যাঁ।
কত টাকা লাগতো আপনার ইয়াবার পেছনে?
ইয়াবার পেছনে আমার লাগতো হাইস আমি 10,000 টাকা এক রাতে ইয়াবা খাইছি।
কি পেলেন এই যে আপনি ইয়াবা, বা আপনি যে কেন আজকে এই জায়গাটায় আসছেন, বা কেন যে আজকে ইয়াবা বা এই যে নারী আসক্তি যেটা বললেন আপনি, সেটার পেছনে তো আপনার শৈশব অনেকখানি দায়ী, ভুল পথে যাওয়াটা অনেকখানি দায়ী, এটা তো বুঝতে পারছি। না চাইলেই মানে অধিক শাসনে আপনাকে বাধ্য করেছে ওই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরিণতিটা কি হলো আসলে? মানে যে আপনি ইয়াবা বা নারী আসক্তি বা যাই বলি না কেন,
সেটা বলতেই আমি আসছি যে আমি একটু শ্রোতা বন্ধুদের সাথে মানে বলতে চাই, শ্রোতা বন্ধুরা যে আমার মতন আকাশ কিন্তু হাজার হাজার আছে এরকম রং নাম্বার প্রেম করে মেয়েদের সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে বা ইয়ে বা খাইতেছে, কিন্তু আমি তাদের বলতে চাই এটা মানে কষ্ট। যখন একটা মেয়ের সাথে সম্পর্ক তখনই ভালো লাগে, যখন সম্পর্ক শেষ হয়ে যায় তখন মানে যন্ত্রণা, জীবন মানে যন্ত্রণা, এটাই মানে যন্ত্রণা। এই সুখ কখনো মানে সুখ দেয় না, এটাই খুব কষ্ট। এই ভুলটা আমার মতন কেউ করো না, আমি এটাই বলছি, এটা মানে খুবই কষ্ট। আর ইয়েবার জিনিসটা এমন একটা জিনিস, নেশা হয়ে যায়, যখন নেশা হয়ে যায় রক্তের সাথে মিশে যায়, তখন মানে তার লাইফটা শুধু শেষ হয় না, তার ফ্যামিলি লাইফটা এবং বাংলাদেশটা নিয়ে টান দেয়। কারণ আমি দেখতেছি যে জায়গায় আমি ইয়েবারটা নিতাম, সে 80% মানুষ ইয়েবা খেত, মানে এক ফ্যামিলিতে 5 ভাই 5 ভাই ইয়েবা খেত। এবং আমি ভালো ভালো মানে আমার কোম্পানির সাথেও মানে মালিকের সাথেও আমি ইয়েবা খাইছি, যে দেখা যায় কোটি কোটি টাকার মালিক তার সাথেও আমি ইয়েবাটা খাইছি, সেও আমাকে তার সাথে বসে ইয়েবা খাওয়াইছে, সেও খাইছে। তাই আমি দেখতেছি ইয়েবা খাইয়া মানুষ ধ্বংস হয়ে গেছে, মানে অনেকগুলো আমার চোখের সামনে মানুষ ধ্বংস হয়ে গেছে এবং আমি ধ্বংস হতে গেছিলাম। কিন্তু আমি একটা জিনিস ভাবতাম আমি ইয়েবার খাইয়া আমার জীবনটা লাইফটা শেষ করে দিতেছি, কিন্তু শুধু আমার লাইফটা শেষ করতেছি না, আমার ছেলের লাইফ বা আমার স্ত্রীর লাইফও শেষ করতেছি।
আলহামদুলিল্লাহ যে আপনার মধ্যে বোধোদয়টা হয়েছে।
তাই এই জন্য আমি ওই ইয়েবা থেকে ফিরে আসছি। আর নারীর নেশাটা আমার কাছে ছিল, এবার নেশাটা গেল, নারীর নেশাটা ছিল। তাই এই যে বৈশাখ মাসের 1 সপ্তাহ আগে আমার ওয়াইফ আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আচ্ছা তোমাকে ছাড়া তো আমিও কষ্টে আছি, কষ্টে থাকতে আছি, আমারও ভালো লাগে না, তুমি দূরে থাকো আমিও দূরে থাকি, তাই আমরা কি এক হতে পারি না? মানে 6 মাস কিন্তু আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ থাকে না, মানে সে বাড়ি থেকে রাগ করে চলে আসে আর সে নিজেই ইচ্ছে করে যোগাযোগ রাখে না, সে যখন যোগাযোগ রাখে না আমি চিন্তা করি যা ওর দিয়ে কী করবো, যখন যোগাযোগ রাখে না তখন ভালোবেসে রং নাম্বার পিন করে বিয়ে করছিলাম ভালোবেসে, তো যখন যোগাযোগ রাখে না তা আমি দ্বিতীয় বিয়ে করবো, এটা ভেবে 6 মাসে আমি আরও 5-6টা মেয়ের সাথে সম্পর্ক করি রং নাম্বারে। পরিণতি সব কিছু ভেবে দেখলাম যে এগুলো কিছু না, সবই যত মেয়েদের সাথে সম্পর্ক করলাম, অনেকটা মেয়ের সাথে সম্পর্ক করছি বা ইয়ে বা নিছি, মানে সবই অপবাদ আর কিছু। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ। আপনার যেহেতু নিজের রিয়েলাইজেশন হয়েছে সুতরাং এখানে আমার কিছুই বলার নেই। প্রিয় শ্রোতা, রাত 12টার সময় আরো একজন গেস্ট ওয়েলকাম হবে স্টেজে, আশা করছি আমার সাথেই থাকবেন। ছোট্ট একটা ব্রেক। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria. Only on Dhaka FM 90.4. প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি।
আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা শুনছেন সিক্রেটস, ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190904। আমি আবারও বলছি 0961190904। আমাদের সেকেন্ড গেস্ট যিনি, তার সঙ্গে একটু পরিচিত হব।
আপনার নাম?
আমার নাম সাইফুল।
সাইফুল, বয়স কত?
বয়স 25।
25 বছর বয়স, ঠিক আছে। তো জন্মেছেন কোথায়, মানে কোন জেলাতে?
ব্রাহ্মণবাড়িয়া জেলা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা, ঠিক আছে।
আমি লেখাপড়া করি না, আমার বাবা ব্যবসা করতো, আমি আমার বাবার পিছনে দৌড়তাম।
জি, কয় ভাই বোন ছিলেন আপনার?
আমরা 6 ভাই 4 বোন।
আপনার পজিশন?
আমি বায়াতের মেজ, আমি সবার বড়, আর বোন হলো সবার বড় দুইজন।
আচ্ছা।
তারপর মনে করেন আব্বার লগে নৌকাতে যাইতাম, নৌকা টোকা চালাইতাম, পানি টানি হেসতাম। তারপর হঠাৎ আমার বাবা একদিন 2005 সালে মারা গেল। কিন্তু বাবা আমার অনেক আদর করতো, তো হঠাৎ মারা গেছে। তারপর আমরা আমরা 3 ভাই ইডের খোলা যেতাম, ইডের খোলায় গেলে 20-25 হাজার টাকা পাইতাম ওই সময়, তিনজনে মিললে।
আচ্ছা, বছরে
6 মাস আর কি। হ্যাঁ,
বছরে।
এরপরে আমি অন্য কোনো কাজ করতাম না, তখন আমার বয়স 14 সালে। 2007 আমি হঠাৎ আমি ওই বাউনবাড়িয়া চলে যাওয়ার পর ওইখানে আমার হুপু থাকে বাউনবাড়িয়া। তখন গিয়ে আমার হুপুরে বললাম, তখন আমি বললাম আমি মুকেরে বিয়া করবো, তোমরা ব্যবস্থা করো।
কার বিয়ে করবেন?
ওই যে আমার মামাতো বোন।
ওর বয়স কত তখন?
ওর বয়স 10-11 হবে।
10-11 হবে। আপনি কি মানে ওর সঙ্গে কি সম্পর্ক ছিল ওই সময়টাতে?
নাকি ওই সময় সম্পর্ক না, শুধু মানে ও একটু মানে লম্বা হয়, মানে
তুই কি বুঝে শুনেই বলেছিলেন নাকি?
হ্যাঁ, বুঝে শুনেই আমি বলেছিলাম। মানে বিয়া হইলে ওর বাড়িতে ও থাকবে, আমার বাড়িতে আমি থাকবো, ওইটা আমি বলছিলাম আর কি। আমার হুপ হয়ে বললো তো তোর অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, তুই ও কাম কাজ করস না, তোর মা কান্দাকাটি করে, কি করবি? আমি বলছি ওরা বিয়া করাইলে এরপরে আমি কাম কাজ করবো, এর আগে আমি 1 টাকাও ঘরে দিবো না, ভাতও খামো না, আমার চলো আমি চলি। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, গিয়া দেখি কি বলে তোর মা। তখন বাড়িতে গেল, গিয়া পরের দিনকে আবার গেছে বাসায়, গিয়া বলতেছে সাইফুল ওরা বাড়িতে গেছিলাম, তোমার মামানি বলছে 2 মাস পরে একটা ব্যবস্থা নেবে। আমি বলছি ব্যবস্থা নিলে হবে না, আমি যেটা বলছি এটাই হবে, আমি ওরে বিয়া করবো। তখন বিয়া করলে তোর নিজের পেটে পালতে পারিস না, তুই বউ পালবি কেমনি? আমি বুঝি ওর বাড়িতে ওরা থাকবে, আমার বাড়িতে আমি থাকবো, সমস্যা নেই। এরপরে মনে করেন আমার বলার পরে আমি বাড়িতে আসা পড়ি। বাড়িতে আসার পরে আমার এক বোন নারায়ণগঞ্জ, বোনজি আমার বাড়ি, বাড়িতে আসার পরে মা বলতেছে দেখো তুমি যদি বৈশা বৈশা খাও তাহলে আমরা উপাসে মরবো, তুমি কাজকাম করো। আমি বলছি আমি কাজকাম করবো না, আমি ওর আগে বিয়া করাও, তারপর আমি কাজে যাবো। তখন ফোন দিলাম আমি দোকানে গিয়া, কয় তোর আফা আছে? তোর আফার কাছে জায়গা নারায়ণগঞ্জ। ওরা চাল করছে আমি বুঝি নাই। তারপর আমি ওইখানে 1-1.5 মাস আমি বৈশা খাইতেছি। তখন হঠাৎ আমি বললাম আপা এমন এমন, মামানি তো বললো এই 1-2 মাস পরে ব্যবস্থা করবো আমাদের বিয়ার ব্যাপার নিয়ে, কয়েছে আমি জিগাইলি ফোন দিয়া। তো আবার মামানি আবার ডাকা থাকে আমার মামার কাছ থেকে, প্রায় 14-15 বছর আগে আয়সা বসছে, যায় না। তখন ডাকা থাকে আমার মামানি ফোন দিয়া, কি না কি কইছে আমি তো জানি না, আমারে বুঝায় আর কি ওরা। তখন আমার বোনে বলতেছে তুমি এক কাজ করো, তুমি কাজে লাগো, লাগলে ওরা তো ডাকাই থাকে ওর মা, ওর মা রে আর ওরে নিয়ে এখানে আইসা তোমার কাজে দিয়ে বিয়া পড়াই দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখনকে আমারে গার্মেন্টসে লাগাই দিল, 1-1.5 মাস হইব আমি গার্মেন্টসে কাজ করতেছি। তো হঠাৎ আবার আমার ওই যে ফ্রেন্ডারে পাঠাইছিলাম, গিয়া দেখে ওর বিয়া দিয়ে দিতে আসে। তখন আমার ফোন দিল, তখন আমি কান্দাকাটি করতেছি। কান্দাকাটি করার পরে আবার টিভি ঘরের চুকেস টিভি যা আছে সব ভেঙে গেছে। আমার বুঝাইলো দেখ ওরে বিয়া দিয়ে দিছে, আরও তো ওর 2টা বোন আছে ছোট।
জি,
আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে চিন্তা ভাবনা করে। এরপরে আমি 1-1.5 মাস পরে আমি বাড়িতে আসবো ঈদের পরে। তখন আমার বোনেরে বললাম আপা আমার একটা মোবাইল কিনা দেবো। তো ওইখানকার আমার 7,300 টাকা দিয়া একটা সেট কিনা দিছিল। তারপর আমি বাড়িতে আসছি, আসার পরে অনেক মানুষ অনেক কথা কয়, দেখ তোর এমুকের বিয়া দিয়ে দিছে, এই সে অনেক কথা। তখন আমি পাগলামি করি, মানুষের গালাগালি করি, পোলাবানদের মারি দূর করি। তখন চিন্তা আমরা করলাম বাবার একটা নাম ছিল, তখন যদি আমি ওইটার মধ্যে আমি আবার জড়া যাই তাহলে সমস্যা। তখন আমার ছোট 2 ভাই ইডের খোলা যায়, আমি আর যাই না।
জি,
তখন আমি মারে বললাম মা আমারে 15,000 টাকা দো, আমি একটা দোকান দিব।
আচ্ছা,
ওই যে টং দোকান তো চিনেন?
জি।
চার দোকান আর কি। তখন আমি বললাম 15,000 টাকা দো, আমি একটা দোকান দেবো, বলতেছে না। অনেক রিকোয়েস্ট করে 15,000 টাকা লইছি। লওয়ার পরে আমি দোকানটা যেভাবে হোক বানাইছি, বানানোর পরে এখন মাল উঠাবো কি দিয়া। তখন আমার মারে আবার বললাম, মা আমার 10,000 টাকা দো, দিলে আমি দোকানে মাল উঠাইয়া আমি তোমার টাকাটা দিয়ে দিব। এবার 10,000 টাকা দিছে, আমি বাউন বাড়ি থেকে মাল ঠালাই না, 5-6 মাস আমি দোকানদারি করছি। করার পর আমার এক চাচাতো বোন জামাই, ওরে আমি বললাম একদিন, বলে আমার দোকানে তুমি আইসো, তো আসছে। আসার পরে আমি বললাম এমন এমন, আমার মামানির কাছে ফোন দিয়ে বলবা যে ওর বড় বোন জামাই আমি, অন্ত অত পাগল হয়ে গেছে এই বিয়া করার জন্যে। মানে আপনি কি বলেন,
আপনি পাগল হলেন কেন?
তখন ফোনে কথা বললো, বলার পরে বলতেছে আচ্ছা 2 দিন পরে তোমরা আইসো আমার বাড়িতে। তারপর আমার বোন ওই যে নারায়ণগঞ্জে যে থাকে, ওরা আমি ফোন দিলাম, আপা তুমি বাড়িতে আসো, দুলাভাইরা নিয়ে আসো। বলতেছে কি জানো, আমি এমন এমন ওদের বাড়িতে দাম, বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন পরের দিন ফোন দেওয়ার পরে আসছে, আসার পরে আমার দুলা ভাই কথা বললো ওদের লগে, দেখে মনে মন অত পাগল হয়ে গেছে ওরে বিয়া করার জন্য, তখন আপনারা কি বলেন? তখন এই কথা বলার পরে বলতেছে ওর মা তো বাড়িতে নাই, আচ্ছা আসুক, আসার পরে আমরা তোমার জানা মনে আমার বোনের এই কথা বলে দিছে। তখন দেখি আমরা আইসা পড়ছি, আসার কিছুদিন পরে আবার ফোন দিছে আমার বোনে, মানে এমন এমন। তখন বলতেছে আচ্ছা নৌ আমি ঢাকায় আইসা পড়ছি, আমি 15-20 দিন পরে আইসা তোমরা জানাবো। তখন 15-20 দিনের ভিতর যে আমি শুনতেছি হঠাৎ করে বিয়া দিয়ে দিব, বিয়া দিয়ে দিব। তখন আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম, আমার বড় বোনের লোক আমার সম্পর্ক ছিল, আমি কোনো কিছু করতে পারি না, ওরে বিয়া দিয়ে দিছে, ওরেও পাইতাম না। আচ্ছা আমি দেখি, তখন পানি ছিল, তখন আমার এক 22 তারে নিয়া নৌকা লইছে, ওরে বলছে এমন এমন ওদের বাড়িতে যাবো। তো গিয়ে ওরে আমি বললাম দেখো এমন এমন তোমার আমি বিয়া করব। তখন বলতেছে এটা তো হয় না। আমি বলতেছি যদি এটা না হয় তাহলে কালকে আমি আসমু, বিষ নিয়ে আসমু, তোমার সামনে বিষ খায় আমি মরে যাবো, তুমি চিন্তা ভাবনা করে দেখো আজকে কি হয়। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি তোমার ফোন দিয়ে জানাবো। তখন ওই দিনকার বিকালে আমারে আমি আসার পরে আমার ফোন দিছে, ফোন দিয়ে অনেক কথাবার্তি কইলো। কোয়ার পরে আমি বলছি ওইটা কোনো সমস্যা না, তুমি আসো, এরপর দেখো কি হয়। আমার দোকান আছে, ওই ফাঁকে দিয়ে আমি ওই দোকান বিক্রি করে আমি 50,000 টাকা মনে করি অগ্রিম দিয়ে আমি একটা বিট নিছি, ওই যে মুদিমালের ব্যবসা করবো, আবার ওইটাও চালু করে দিছি। তখন ও বলো আচ্ছা ঠিক আছে, তুমি 7টার দিকে তুমি গাড়ি নিয়ে আমাদের বাড়ির ওই ইমুক জায়গায় তুমি থাইকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি 6টার দিকে গেছি গা, ওই সময় আমার চেনা না ওইদিকে। তখন আমি গিয়া দাঁড়াইছি, তখন আমি কার মোবাইলে ফোন দিব, তখন আমার মামানির মোবাইলে ফোন দিছে, আমার মার মোবাইলে ফোন দিয়ে আমি বলতেছি, পরিচয় দিছে ওর সৎ ভাই, মানে শাহিন ওর সৎ ভাই, পরিচয় দিয়ে আমি বলতেছি এমন এমন আমার বুবু তো মারা গেছে, মানে আমার নানি বলছি, আমার নানি মারা বুবু মারা গেছে, ওর সৎ ভাই পরিচয় দিয়ে আর কি। তখন বলতেছে ইমুকে মারা, আমার শাশুড়ি মারা গেল, আমার মানে আমার মামানি বলতেছে আর কি, বলে আমার শাশুড়ি মারা গেছে, বলতে হ সবাই মানে যার জমে বাসায় ঘুমাই গেছে গেছে 7টার ভিতরে। তখন ও কাপড় চাপড় নিয়ে যে জায়গায় বলছে আমি ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি, ও গেছে। তখনকার বুধবার ছিল রাত্রে, বুধবার দিন গিয়ে রাত্র। তখন আমি ওরে নিয়ে আমার ওই যে হুফুর বাড়িতে গেছি বামুনবাড়িয়া, যাওয়ার পরে বিশুদ্ধবারে আমি কোর্ট ম্যারেজ করছি, কুড়ে গেছি, কুড়ে গিয়া
আচ্ছা
আমি কোর্ট ম্যারেজ
করছি। মেয়ের বয়স কত তখন?
তখন 12।
স্বর্ণের বয়স তখন 12?
12। শুক্রবারে দিনও থাকছি, বিশুদ্ধবার রাত্রও থাকছি, থাইকা আমি আবার সকালে আইসা পড়ি। কোর্ট ম্যারেজ শেষ করে আমি আমার হুফুর বাসা চলে আসি, আসার পরে ওই দিনকার রাত্রে ওইখানে থাকি।
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়েটার সঙ্গে আপনার কোনোদিন কথা হয়নি, কথা হয়েছে হয়তো মামাতো বোন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনোদিন কথা হয়নি, তাকে আপনি জোর করে তুলে নিয়ে গিয়ে এক অর্থে বলা যেতে পারে বা যে কোনো ভাবে হোক মেন্টালি কনভিন্স করে আপনি তাকে বিয়ে করে ফেললেন।
হ্যাঁ, বিয়ে করে ফেলেছি। ওই কারণে
কত সালে এটা আনুমানিক?
এটা 2010 অক্টোবর মাসের 6 তারিখে বিয়ে হয়েছে।
আপনার তখন বয়স কত?
17।
মানে আপনিও অপ্রাপ্ত বয়স্ক এবং সে তো আরো অপ্রাপ্ত বয়স্ক। আচ্ছা ঠিক আছে। তারপর?
তারপর ওই রাত্রে ওইখানে থাকি, থাকার পর শুক্রবারে বিকালে বাড়িতে নিয়ে আসি, আসার পরে যখন আমি দোকান আছে দোকানদারি করি তো আমার মা আমার বোনাতে কোনো কিছু বলে নাই।
জি,
তো ওরা তো আগে তিনি দেখছে আমি ওর জন্য পাগল, ওর বোনের জন্য পাগল ছিলাম, তারপরে ওর জন্য পাগল আচ্ছা যা করা মেনে নিছে। তারপরে ওর লোকে মনে করেন থাকতেছি প্রায় তিন চার মাস হয়ে গেছে, ওই ফাঁকি দিয়ে আমার বোন নারায়ণগঞ্জ আছে একজন বড় বোন, তখন আমার জমজ দুই ভাই নিয়ে হয়েছে।
আচ্ছা,
তখন ওইখানে কেউ নাই, আমার ছোট এক ভাই সবার ছোট আর এক বোন সবার ছোট, ওদেরকে নিয়ে আমার মা চলে আসছে নারায়ণগঞ্জে। আসার পরে আমার ভাইয়াতে সবাই চলে গেছে ইটের খোলা বিয়ার পরে, তখনকার আমি আমার ওয়াইফ দুজন, তখন দোকানদারি করি আর দুজন খাইতেছি চলতেছি, কিন্তু যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ওইটা হইতো না। ও আমার টাইম দিত এক সপ্তাহ পনেরো দিন দশ দিন পর পর, তারপরে আমি কোনো কিছু বলতামও না, বুঝাইতাম শুধু। ওর নানির আমি বললাম এমন এমন নানি, তখন বলার পরে বলতেছে তুমি আসো আবার, তখন গেছি। যাওয়ার পরে বলতেছে দেখো এমন এমন আমার বয়স তো অল্প, ওইটা বুঝতে পারে না, এখনো বুঝে না। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার দুই মামা শ্বশুর উমান আছে, তুমি বাইরে চলে যাবো, তারপর আস্তে আস্তে বয়স হইলে ঠিক হয়ে যাব। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার তো টাকা পয়সা নাই, আমি কিভাবে যাবো। কয় আমার নানি বলতেছে তিন লাখ টাকার দা নেয় তোমার মামা, আর তোমায় আড়াই লাখ টাকা দিলে আমি চলবো। তখন আমি চিন্তা ভাবনা করলাম দেশে থাকলে সমস্যা, আমার এমনি সমস্যা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বিদেশ চলে যাবো, পাসপোর্ট করে আমি ওরে নিয়ে ওর বাড়িতে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। আসার পরে ও কোনো কিছু বলে না। তখন ছয় মাস সাত মাস হয়ে গেছে, পাসপোর্ট হঠাৎ করে মেসেজ আসছে মোবাইলে, পাসপোর্ট যাইছে। তখনকার ও কান্দতেছে রাত্রে, তখন আমি বললাম এখন কান্দকে, তখন আর কিছু বলার নাই। তখন দুই লাখ সত্তর হাজার টাকা মোট দিছে, আমি দিছি দুই লাখ বিশ, আমার শাশুড়ি দিছে পঞ্চাশ। দুই লাখ সত্তর দেওয়ার পরে বিশ বাইশ দিন পরে কোরবানির আগেই ভিসা আইসা পড়ছে।
ওকে,
তখনকার ও আমার জন্য যখন পাসপোর্ট ভিসা আইসা পড়ছে তখন ও কান্দাকাটি করে, আমিও কান্দাকাটি করি। চিন্তা ভাবনা করলাম ওরে থিয়া যাবো গা, এটা খারাপ দেখা যায়, এরপরে কি করবো গরিব মানুষ। তখন দোকানটা আমি আবার বিক্রি করে দিই ফাঁকে দিয়ে, তারপর আমি ওমানে চলে আসি। চলে আসার পর ফোন দেয়, আমিও ফোন দিই, কিন্তু বিদেশ যাওয়ার পরে ওরে সারা এক মিনিট আমি থাকাটা জানে আমার কাছে কিরকম লাগতেছে। তখন আমি ফার্স্টে গিয়ে পনেরো বিশ দিন পরে আমি একটা মোবাইল নিছি
ওমানে,
ওমানে গিয়া একটা মোবাইল নিছি। ও মোবাইল নিয়ে আমি শুধু সারাক্ষণ ওর লগে আমি ফোনে কথা বলতাম, কারণ ওরে সারা একদম ভালো লাগতো না।
আচ্ছা,
ওরও ভালো লাগতো না। আমি সারাদিন ওর লগে কথা কইছি, রাত্রেও কথা কইছি, এমনও রাত গেছে ছয়টা বাজে ফোন লাগাইছি, ফজরে আজান দিছে।
মানে ডিস্টেন্স যেটা হয় যে ডিস্টেন্স লাভটাকে অনেক বেশি গাঢ় করে, ওদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেটাই হয়েছে। হ্যাঁ,
তারপর ফোনে আমি বলি দেখো ঋণ করে আসছি, পাঁচ ছ মাস থাকি, থাকার পরে আমি চলে আসবো। তখন চিন্তা ভাবনা করলাম পাঁচ ছ মাস হয়ে গেল, দেখি ভালো লাগে, টাকা আসে মাসে বিশ পঁচিশ হাজার, বাড়িতে টাকা পাঠাই ওর লগে চব্বিশ ঘন্টায়, মানে চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ঘন্টা কতই বলি ওর লগে।
আচ্ছা,
তারপর আমার এক বড় বোন জামাই ওরে নিলাম, আমি ফার্স্টে ওরে নিলাম, একে দিয়ে করতে করতে আমি প্রায় আঠাশ জন লোক নিছে। যাওয়ার পরে আমি শুনছি আমার ছেলে হবে।
আচ্ছা, যাওয়ার পরে আপনি শুনলেন?
হ্যাঁ, যাওয়ার পরে মাস দুই মাস পরে আমি শুনছি আমার ছেলে হবে। তখন আমি প্রায় ওইখানে আমার আঠারো মাস উনিশ মাস হয়ে গেছে, তারপর উনিশ মাস পরে আমি ছুটিতে বাড়িতে আসছি। আসার পরে আমার ছেলে সবাই বলতে আমার ছেলে দেখতে খুবই ভালো এই সেই, তখন আমি আসার পর আমার ছেলে তো কুলে, তখন আমার ঘর ছিল ছোট ওই সময়, তখন একটা ঘর উঠাইছি আমি, মানে চার সাল আর কি। উঠানোর পরে আমি একটা ফ্রিজ আনছি, টিবুল ছিল না, টিবুল বসাইছি, দুই মাস ষোলো জন ছিলাম বাড়িতে। তখন গড় লাস্টের দিক দিয়ে উঠাইছি, গড়ে শুধু এক রাত ছিলাম যে গড় উঠাইছি আর কি, ওটা এমন করে আমি আসা পড়ছি আবার বাড়ি ওমানে। আসার পরে অল্পকালে কথাই কই, আমি কতই কই, মানে ওরে সারা আমার ভালোই লাগে না, কী করবো ওইদিকে ঋণ। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার ছেলেটা তখন বয়স ওর তিন বছর, ওই ছেলেটার পাসপোর্ট করলাম, ওর পাসপোর্ট করলাম, দেওয়ার পরে পাসপোর্ট নিছি ওইদিকে ওমান। নেওয়ার পর এখন ভিসা আমার একটু দেরি হইতেছে আর কি, তখন ফাঁকি দিয়া আমার ছোট ভাই ওর ভিসা বাইর করলাম, বাইর করার পরে ওরে আমি নিলাম। ওই দিক দিয়ে মনে করেন রুমের যে মাল সামান আছে না সব আমি রেডি করে নিয়েছি, এরপরে ড্রাইভিং লাইসেন্স বানাইছি, ওই দিকে ড্রাইভিং লাইসেন্স বানাইছি, প্রায় দেড় লাখ টাকার মতন গেছে
ওমানে।
ওমানে?
আচ্ছা,
ওই দিক দিয়ে ফাঁকি দিয়া মাস দুই মাস আমি কথা বলতে পারি নাই ফোনে ওর লগে।
জি,
কথা বলতে পারি নাই। তো হঠাৎ আমার বাইরে নিছি, নেওয়ার পরে ও যাওয়ার 18 দিন পরে বাড়ির থেকে ফোন গেছে 2015 3 মাসের 5 তারিখ রাত্রে আমার এক বাড়ির এক চ্যালের লোকে আমার ঘর আমার চাষিয়ে দেখছে।
ওকে সাইফুল, আমার মনে হয় যে আপনার এই ঘটনা আজকে অন্যদিকে যাবে অফকোর্স, এবং ঘটনার যে ব্যাপ্তি সেটা আসলে কতটুকু ইন ডিটেলে আমরা আনতে পারবো, কারণ এটা আমাদের সামাজিকতার জায়গাটা থেকেও একটা চিন্তার বিষয়। তারপরও আমরা ঘটনার ইসেন্সটা আমরা আমাদের শ্রোতা যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে এই সব সামাজিক ব্যাধি থেকে একটা মানুষ সচেতন হতে পারে। বিশেষ করে আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যে ভুলগুলো করি, সেই সব জায়গাটিতে যদি কিছু বোঝার থাকে আপনার এই সিক্রেটস রিভিল থেকে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4 Secrets something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরি আপনাদের সাথে রয়েছি। এই অনুষ্ঠানের যারা দুজন গেস্ট তাদেরকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজে, এছাড়া এই মুহূর্তে চলে আসতে পারেন ওনাদেরকে দেখার জন্য আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আর জি কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন। ওকে,
মানে
ও কি চাচ্ছিল আপনার কাছে?
ও মানে ও ফ্রি মেন্টে চলবে। আমার কথা হইলো, তুমি ঘরের বউ, তুমি ঘরে থাকবা, যা লাগে তা ঘরে আইনা দেবো, তুমি যেটা বলবে ওইটি আইনা দেবো।
বয়স কত তখন ওর?
ওর বয়স 14 বছর
বয়স। বুঝতেই পারছেন এই বিষয়গুলো একটু খেয়াল করাটা জরুরি। হ্যাঁ, তারপর
বাড়িতে নে আমি ফোন দিছি সকালে, তখন আমি জিগেলাম বাড়িতে কি হয়েছে, কয় কিছু হয় নাই, তোরে কইতে গেলে তো অনেক সমস্যা, আয় নি পরস এই স্টক করস নি অনেক কিছু আমি বলতেছে। তখন আমি গালাগালি করতেছি, আমি বলতেছি বল কি হয়েছে ওইখানে, তখন বলতেছে এ মুখেরে নিয়া ওর নাম সবুজ, ওর লগে নাকি
কি হতে সবুজ।
আমি শুই না, 6 তারিখে শুনছি, 5 তারিখ দিন গেল রাত্রে এই ঘটনা, আমি 6 তারিখ
সবুজকে বের করা হয়েছে।
হ্যাঁ, খাটের নিচ থেকে সবুজকে বের করা হয়েছে। তারপর আমি শুই না, আমি যখন তখন আমি মালিকের কাছে গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার এমন এমন সমস্যা বাড়িতে, আমার ওয়াইফ অসুস্থ, আমি বাড়িতে যেতে হবে। আমি 9 তারিখে ঢাকা আসি রাত্রে 12টার পর। তখন আমি গিয়া দেখি ওরা শুনে পালাইছে, আমি যাইতেছি গাড়িতে, মনে কেউ দিখালাইছে বলতেছে সাইফুল আসতেছে। তখন ওই যে সবুজ, ও বাড়িতে নাই, ও জানে কই গেছে।
আপনি তখন আলটিমেটলি তখনও বাড়িতে যাননি, আপনি বিদেশ থেকে আসতেছেন, তাই ব্যাপারটা? হ্যাঁ
হ্যাঁ। ওকে, মানে আমি পরের দিন
আমার ওয়াইফ তখন কোথায়?
ও আমার মানে ওই সবুজের শাস্তল বাইর ঘরে, আমার ঘরে রাখলেন, আমি গিয়া মারি অত মাইরালা এই জন্য বয়ে ও নিয়ে রাখছে।
তারা কেন নিজের বাড়ির বউকে অন্যের ঘরে রাখলো
না? ওরা মানে বুঝতে দিচ্ছেন আর কি, বলতেছে দেখো সাইফুল আসতেছে, ও যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমরা পেছু পুরা দমু, এর চেয়ে ভালো আমার ঘরে রাখা দি। তখন সবুজের তখন আমি আসার পরে আমি বাড়িতে গেছি, তখন আমার অনেক লোকজন ভিড় দেওয়া, মানে আস্তে আস্তে আমার লইয়া যাইতেছে, আমি কি না কি করে আলাম, আমার লোক আবার আরেকটা ছুরি ছিল,
ছুরিটাকে আপনি এই জন্য নিয়ে আসছেন?
হ্যাঁ, এই জন্য
ওমান থেকে নিয়ে আসছেন?
না, আমি ওই সবুজ মারার জন্য নিয়ে আসছি
ওমান থেকে।
ওমান থেকে
আপনার ওমান থেকে
কম্বল দিয়ে দিয়েছিল আমার বোন জামাই, এই কম্বল টম্বল এটির ভিতরে পেশায় আমি ওইটা আনছি সমস্যা।
আচ্ছা,
এত বড় এক হাত থেকে একটু বড় হবে,
ওকে,
ওইটা আমার কোমরে ছিল। তখন আমি বাড়ি যাওয়ার পরে, ও তো বাড়িতে নেই, আমি শুনে বলাইছি ও যেন কই গেছে গা, পালাই গেছে গা। তখন আমার ওয়াইফে যেই ঘর ওই পাশে আরেক ঘরে আমারে সবাই নিয়ে আমারে ওইখানে রাখছে, পানি টানি মাথায় ডালছে, আমার অবস্থা খুবই খারাপ। তখন বুঝাই যাচ্ছে দেখ যেহেতু এই ঘটনা হয়ে
গেছে। কতদিন পরে আসলেন? অনেক লোকজন ছিল,
অনেক অনেক, প্রায় শত শত লোক
ভরে গেছে কি হয় ঘটনাটা দেখার জন্য।
হ্যাঁ, অনেক লোক, শত শত লোক বাড়িতে বইরা গেছে। তখন আমার পানি ডালো মাথায়, আর চাষাত ভাই, ওই যে সবুজে চাষাত ভাই, ওরা অনেক বেশি লোক, ওরা বলতেছে দেখ ওই তো অন্যায় করছে, ওই যে কাম করছে ওরা আগুন লাগা পুড়া লেবার দরকার। আচ্ছা যাক, তোর উপযুক্ত তোর ইয়ে বিচার পাইবি, তুই একটু শান্ত, তুই সুন্দর টিকা চল, থাক দেখি কি হয়। তখন আমার বলতেছে সবাই মিললাম, তোর ওয়াইফে কি এখানে রাখবি না দিয়া দিবি বাড়িতে? আমি বলছি ওইখানে আমি আমি রাখবো না, ওরা নিয়ে আমি ভাত খাবো না, ঠিক আছে? তো বলতেছে ভাত না খেলে ওর মারে।
এই যে ঘটনাটা আপনার ঘটলো, আপনাকে কেউ একজন দেখেছে বললো, আপনার বাড়ির লোকজনের কাছ থেকে আপনি শুনলেন, আপনার ওয়াইফের সঙ্গে আপনি কথা বলার চেষ্টা করলেন কিন্তু ফোনে পাচ্ছিলেন না,
না পাই না।
যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আপনি ওকে নিয়ে ভাত খাবেন না বা আপনি ওকে ডিভোর্স দিয়ে দিবেন, তার আগ পর্যন্ত কি আপনার ওয়াইফের সঙ্গে কথা হয়েছে? আপনার সরাসরি এই বিষয়ে নিয়ে কথা হয় নাই? এই পয়েন্টটা নোট করবেন প্রিয় শ্রোতা, অবশ্যই কথা বলা উচিত ছিল আমি মনে করি, কারণ আপনি কার কাছ থেকে কি শুনেছেন না শুনেছেন সেটা কতখানি সত্য না মিথ্যা সেটা আপনার যাকে নিয়ে শুনছেন তার সঙ্গে আপনার ফেস টু ফেস কথা বলা অবশ্যই উচিত ছিল।
আমি পরে বলছি,
না আমি আমি বলছি এই মুহূর্ত পর্যন্ত উচিত ছিল, ঘটনা যেটা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে আপনার জীবনে, এটা বলছি এই কারণে যে অনেকেই হয়তো আপনার মতো এই ঘটনার মুখোমুখি হতে পারেন ভবিষ্যতে। সো কোনো এরকম ভয়াবহ রকমের সিদ্ধান্ত নেবার আগে আমার মনে হয় যে যাকে নিয়ে ঘটনাটা ঘটছে তার সামনে ফেস টু ফেস হওয়া উচিত।
খুব
কলঙ্কজনিত ঘটনা, পুরো গ্রামের লোকজন এটা নিয়ে সার্কাস করছে,
অনেক পুরা গ্রাম না পুরা থানায় জানে।
আচ্ছা, তারপর?
তারপর চেয়ারম্যানের কাছে নিয়েছে, নেওয়ার পরে তখন কইল 12 তারিখ হয়েছে, 12 তারিখ হওয়ার পরে 14 তারিখ ডেট দিচ্ছে সালিশে বইব। তখনকা ওই সময় কিন্তু আমি ওমান যে ছিলাম, আমি ওদের দুইজনের বিচার আমি বাইর করে আমার হাতে, আমার বাড়িটা নেওয়ার পরে বিচারা বাইরে গেছে, আমি ওদেরকে নিয়ে যাবো, তখন বিচারাও আমি নিয়ে আইছি। তখন মিটিংয়ে বলছে যে সবুজ ও আইতে দেরি হইতেছে, পরে মনে করেন আনছে সাংবাদিক, তারপরে মোটরসাইকেল 5-6টা, পরে মাইজে রাইখা মানে 5-6টা মোটরসাইকেল, বিভিন্ন লোক খারাপ লোক দিয়ে ওরা নিয়ে আসছে যাতে আমি ওরে কোনো কিছু না করতে পারি।
ওকে,
তারপর আনার পরে বলতেছেন রাইট হয়ে গেছে, এখন তো মিটিং চলবে না, আচ্ছা 2 দিন পরে আবার আমরা ব্যবস্থা নেব। তখন আমি বলতেছি 2 দিন পরে না হইলে আজকেই হইব, নাহলে আমি আর মিটিং দেখবো না, দরবার দেখবো না, বাস এরকমভাবেই থাকবো। সবাই আমি বললাম দেখেন আমি আমার ছেলের আমার ওয়াইফের ভিসা আমি বাইর করছিলাম, এর ভিতরে না সবুজে এরকম এরকম কাম ঘটাইলো। তখন ওরা ভাবছি কি মানুষ তো অনেক, প্রায় 17 মানুষ, তখন মানুষের চিল্লাপারে ফাঁকে দেওয়া ভাবতেছে ওরা, আমি ওরা ডিপোজ দিয়ে দিছি, ডিপোজে কাগজ দেওয়া আছে, ওরা সবাই ভাবতেছে। এরপরে মনে করেন ওরা বাড়িতে গেছে, গিয়া 22 তারিখে ওই থানায় মামলা করলো, মামলা করার পরে 22 তারিখে রাত্রে আমি 12:30টার দিক দিয়ে আমি ঘুমাই গান শুনতেছি, আসার পরে আমি একটা ভাতও খাই না।
মামলাটা কে করলো?
ওই যে আমার ওয়াইফে।
আচ্ছা, তো মামলা করলো 22 তারিখে, কিসের মামলা করলো?
ওই যে নারী শিশু নির্যাতন মামলা করলো, আমি নিশা করি, নিশা করে মায়ের দূর করি,
যেটা বিভিন্ন রকম কজ দেখাতে হয়।
হ্যাঁ, দেখায় আমার 12:30টা রাত্রে আমি গান শুনতেছি, আসার পরে পুলিশে দরজা ঠুকে দিল, আমি বাইরে হলাম। তখন আমার শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, তখন সিগারেট খাই, ওই সময় আমি সিগারেট প্রায় 2 প্যাক 3 প্যাক লাগবে দৈনিক।
পুলিশ কি বললো আপনাকে?
পুলিশ বলছে তোমার ওয়াইফে মামলা দিছে, তোমার যাইতে হবে।
আপনাকে কাগজ দেখালো?
সব দেখাইছে। দেখানোর পরে আমি গেলাম, তখন থানায় আমি দেড় দিন ছিলাম। দেড় দিন থাকার পরে ওইখানে কোনো ব্যবস্থা করতে পারে না, কোর্টে চলে গেছি। যাওয়ার পরে ওইখানে 28 দিন আমার জেল, আমি ওইখানে আজত খাটি 28 দিন। খাটার পরে আমি বাইরে হইছি, বাইরে আইসা আমি ওর বাড়িতে গেছি
এতদিন পরে।
হ্যাঁ, তখনকার ও যখন গেছে গা, আমার ছেলেটা আমার বাড়িতে ছিল। আমার ছেলে আমি জেলখানায় যাওয়ার পরে আমার ছেলেটার মামলা দিয়া পুলিশ 4টা পুলিশ নিয়ে আইসা আমার ছেলেটার নিয়ে গেছে। তখন আমি জেলখানায় জেল খাইতে আইসা আমি আবার গেলাম ওর বাড়িতে, গিয়ে আমার ছেলেটার দেখম। তখন ওরা অনেক গালাগালি করতেছে, অনেক কিছু বলতেছে, ও আবার কিছু কয় না, ও কিছু কয় না। তখন ওর মা এই সব কিছু আর কি, ওর মা পরের দিন আবার থানায় গেছে, গিয়া যে এস আই কাছে মামলা দিছিল ওরে দিয়ে আমার কাছে ফোন দিছে, বলতেছে তুই ওইখানে কি জন্য যাস, এই সে তোরে কিন্তু আবার দুইটা নিয়ে আসমু। আমি বলতেছি আমি যেই মামলায় আমার দুইটা নেবেন ওই মামলায় আমি যাবি না, আসছি সমস্যা নেই, আপনি আমার নিতে চাইলে অন্য মামলায় আসেন, এসে নিয়ে না। আর ওইখানে আমার ছেলে আছে, আমি ছেলের কাছে আমি যাবো। আমি পুলিশের লোকে এই কথা বলছি, ও ফোন কাটা দিছে। দুই দিন পরে আমি আবার দিছি, যাওয়ার পরে ওর লোকে কথাবার্তা হয় আমার আমার ওয়াইফের লোকে।
কি কি কথাবার্তা হলো?
মানে যে ঘটনা হয়েছে ওইটা নিয়ে কোনো কিছু করি না, কথা বলে না, মানে ওরে আনার জন্যে আমি কথাবার্তা করি, অনেক কিছুই বলা হয়, ওই ঘটনা নিয়ে কোনো কিছু হয় কথা হয় না। এটা চিন্তা করলে অনেক কিছু হয় আমার আর কি,
মাথাটা খারাপ হয়ে যায়।
হ্যাঁ, খারাপ হয়ে যায়,
ওইটা নিয়ে আমি ভাবতাম না। আচ্ছা,
তখন আমি যাওয়ার পরে রাত্রে সিদ্ধান্ত ছিল ওইখানে আমি থাকবো। তখন মামানি বাড়িতে নাই, আমার শাশুড়ি বাড়িতে নাই। তখন ওর সৎ ভাই আছে, ওর সৎ ভাই আছে, ওরে ফোন দিয়া বলছে ওর মা, আমার শাশুড়ির ডাকা থাকে, ও ফোন দিয়ে বলছে এমন এমন সাইফুল আবার বাড়িতে গেছে, তুমি যাও। মানে ওরা বই আমি রাত্রে থাকবে না, ওরে মায়েরা লাগে কোনো কিছু আসলে কিন্তু তা না। তখন ও গিয়া প্রথমে গিয়ে আমার ওয়াইফের একটা লাইট আছে, এত বড় লাইট, টর্চ লাইট, ওইটা দিয়ে বাড়ি মারছে। ওই ওর সৎ ভাই।
আচ্ছা,
বাড়ি মারার পরে ওই গেছে এক রুমে, আমি গেছি এক রুমে। তখন
না, কিন্তু একটা কথা আছে, তখন পর্যন্ত আপনি ডিভোর্স দেননি?
না, ডিভোর্স দেননি।
তো ডিভোর্স দেননি তাহলে আপনার ওয়াইফ তো, সে আপনার লিগ্যাল ওয়াইফ তখন পর্যন্ত।
হ্যাঁ,
তাহলে সেটা তারা জানতো না বিষয়টা?
তারা জানতো, তারা ভাবতেছে আমি তালাক দিয়ে দিছি।
আমি
তখন ও মনে করেন ওদের পিছাইরা আমার লোকে কথা বলে বলতেছে, এমনি এমনি পরামর্শ আমরা করি। করার পরে এই আমি কয়েকদিন পরে পরে ওইখানে যাই, গিয়ে লোকজন ধরি, ধরার পরে অনেক লোকজন ধরছি। আসার পরে এরপরে মনে করেন হঠাৎ ও আমার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে কথাবার্তা বলছি, বলার পরে ওর লোক অনেক কথাই হয়। হওয়ার পরে হঠাৎ একদিন বা হইছে ও আয়সা পড়ব, ওর মা দিতেছে না, ও আয়সা পড়ব। তখন মনে করেন আমি ভাষা না নিয়েই, আমার এক বোন থাকে ওইখানে, ওরে বললাম আপায় মনে মন তুমি একটু বাড়িতে যাও, ও আসবে। আমার নিয়ে তো যদি নাই আসে, আমার ফোনে বলতেছে আসবো, তখন আমি মাল সামান রুম টুম আমি লইলে তো সমস্যা হইব, আমি টাকা পয়সা খরচ করবো। তখন কাজ যদি না আসে তো ওইটা আমি কিনবো না, আমার বোনের বাসা যেহেতু আছে ওইখানে আমি প্রথম 2-4 দিন থাকবো। থাকার পরে এরপরে আমি বাসা নিয়ে নেবো, সমস্যা নেই। এরপরে মনে করেন ও আসলো রাত্রে সন্ধ্যা, আমার ছেলের নিয়ে আসছে, কোনো কিছু আনে নাই। আনার পরে ওর কাছে একটা মোবাইল ছিল, ছোট মোবাইল, মোবাইলের মধ্যে আমি মোবাইলটা ধরছি। ধরার পরে ওই যে সবুজ, আমার তো লেখা পড়া নেই, মোবাইলটা লুয়ে ওই আমি দেখছি কি ওই সবুজের নাম্বারে ওই মেসেজ একটা,
জি
মেসেজ। তখন আমি বললাম এখনও ওর লোকে যোগাযোগ করো, মানে আমি এটা নিয়ে টেনশন করি না কেড়ে, ওইটা নিয়ে যদি সবুজ নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি আমার সমস্যা হয়। তখন মেসেজটা যখন পাই লাইছি, আর আমি জিগাইছি তুমি এখনও ওর লোকে যোগাযোগ করো না, তাহলে মেসেজটা কি তুমি পড়ো?
এটা কতদিন পরের ঘটনা, মানে আপনি ওমান থেকে আসার কতদিন পরে?
4 মাস পরে।
4 মাস পরে যখন আপনার কাছে আসলো সে, বাচ্চাটাও তখন আপনার কাছে?
হ্যাঁ, আমার কাছে।
ওকে,
ওই আমার চিনে না, ছোট তো আমার চিনে না, দেখছে মনে করেন হালকা পাতলা।
বাবা হিসেবে ডাকে তখন?
হ্যাঁ ডাকে।
আচ্ছা
ডাকে, তখন মনে করেন এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তখন রাত্র গেল, ঘুমাইলাম, ও বলতেছে আমার মাথা ঘুরাইতেছে। তখন আমি ওরে বিছিন্দা ফেলে দিলাম, মাথা টিপা দিলাম আমি নিজে। এরপরে কারেন্ট নাই, আমি পাঙ্খা দিয়া আমি ফেললে ঘুম পাতাইছি, ঘুমাইছি। সকালে আমি উঠছি, তখন আমি জিগাইলাম কি খাইবা, ভাত খাইবা নাকি রুটি খাইবা। তখন বলতেছে আমি রুটি খাম। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন আমি দরজা মনে করেন দুই দিকে আছে, আমি দরজা লাগাই খুললেই আমি বাসা থেকে বাইরেছি। বাইরে আমি দুই মিনিট হাইটা গেছি, গিয়ে আমি রুটি লইছি ছয়টা, চানাচুর লইছি, জুস লইছি আমার ছেলের জন্য, ডিম লইছি দুইটা, আর ডাইল ভাজি প্রায় 100 টাকার উপরে গেছে। আমি আসছি বাসায়, আয়সা দিকে অনাই, আয়সা দিকে অনাই। তখন আমি দরজা আবার তালা লাগাই লক দিয়া, লিস্কা লইছি, লইয়া ওরা বাড়িতে যেদিকে যাওয়া যায় ওই দিকে আমি খালি চক্কর দিতেছি বিদু। লিস্কা বারে আমি 300-350 টাকা দিয়ে দিচ্ছি প্রায়।
না, এখানে আপনি নিশ্চয়ই কিছু কথা গোপন করেছেন। আপনি মেসেজটা পাওয়ার পরে তার গায়ে হাত তুলেছেন, এটা আপনি গোপন করেছেন। এক মিনিট আমাকে শেষ করতে দেন। এবং মেসেজটা পাওয়ার পরে আপনি তাকে গালিগালাজও করেছেন দেখার পরে, নইলে হঠাৎ করে সে এত কথা বলার পরে হঠাৎ করে এসে সে চলে যাবে, এবং আপনি নিজেকে এখানে যেভাবে প্রমাণ করছেন যে আপনি কোনো কিছুই করেননি। হ্যাঁ, আপনার হয়তো করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি এটা গোপন করছেন কেন?
না, ওইটা আমি গোপন করি নাই। আমি
কি করেছি আপনার মেসেজটা পাওয়ার পরে? আপনি কি
যাওয়ার কারণ হলো কোনটা? আমি ওরে বলছি আমি রুম লইছি, আমি মাল সামানা কিনছি, খাট কিনছি, মানে বিভিন্ন জিনিস হাঁড়িপাতি কিনছি, ও তো গিয়া দেখে ওইটা নাই। তারপর চলে গেল, আমি লিস্কা দিয়ে অনেকক্ষণ বিশাইছি, পাইছি না। তখন বিকালে আবার ফোন আসছে, ওই সবুজের লগে যোগাযোগ আছে, সবুজের মা অনেক লোকজন লিয়া ওদের বাড়িতে যায়। তখন আমি আবার ফলো করি ওইখানে, ওরা নিচা তো ওইদিক দিয়ে আবার ওরা বলতেছে সবুজের কোনো দোষ নাই, ওর ওয়াইফে বলছে মোবাইল ঠিক করার জন্যে মোবাইল ঠিক করতে গেছিল, এই সে বিভিন্ন কথা বলতেছে। এরপরে মনে করেন 5-6 মাস হয়ে গেছে, ওর লগে যোগাযোগ নাই, হঠাৎ ও মিস কল দেয়, আমার মিস কল দেয়, অন্য কন্টে আমার লগে কথা বলে। তখন আমি তো বুঝা পালাই, ঠিক আছে, তখন ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওরে আমি বলতেছি দেখো তোমার জন্য অনেক কষ্ট করতেছি আমি, তুমি তো জানো, তুমি আইসা পরে ভালো হবে। ও বলতেছে না আমি আসবো না, ও আমার লোক কথাই বলে 6-7 মাসের ভিতরে। তখন আমি ওরে বললাম আজকে বিশুদ্ধবার, আগামী বিশুদ্ধবারের ভিতরে তুমি যদি না আসো আমি পরের বিশুদ্ধবারে আমি বিয়া করে ফেলবো, ঠিক আছে। তখন ও বলতেছে আচ্ছা দেখি আমি কি করা যায়। তখন এক বিশুদ্ধবার মধ্যে গেল, পরের বিশুদ্ধবারে আমি ঠিকই আমি বউ খুঁজতে লইলাম। তখন আমার মা,
তখন পর্যন্ত মামলা একটাই
একটাই
আচ্ছা
তখন পর্যন্ত মামলা একটাই। তখন আমি বউ দেখছি অনেক দূরে নাসিরনগর, দেখে আমি ওইখানে পছন্দ হলো, বিশুদ্ধবারে ঠিক বিশুদ্ধবারে আমি বিয়ার ডেট নিয়েছি।
ওরা কি জানতো যে আপনার জীবনের অতীতে এগুলো আপনার একটা বাচ্চা
আছে? সবই জানে, সবই জানে। ওই সময় দেখতে একটু ভালো ছিলাম, ওই বাপসে ওরে বাদ দিয়ে দিছি আমরা সবকিছু। বাদ
তার মানে শুধু বড় বউয়ের উপরে, মানে প্রথম জন যেজন তার উপর, মানে স্বর্ণার উপর জেদ করে আপনি মূলত সেকেন্ড বিয়েটা করতে চাচ্ছেন?
সেকেন্ড বিয়েটা করতে চাইছিলাম।
ওই যখন ওই সবুজের কত রকমের হতে পারে,
সবুজের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন নেয় না, তখন চিন্তা ভাবনা করছি আমি বিয়ে করে ফেলি, তাই এরপরে কি করে সবুজ যেন তোর সংসারটা নষ্ট হইল, সবুজের প্রতি নেওয়ার কোনো মানে ইয়ে উঠে দেখি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি না, কোনো অ্যাকশন নিল। তখন আমি বিশুদ্ধবারে আমি বিয়ার তারিখ হয়, আমি মানে বরজাতে গেছি, 20-22 জন মাইকো নিয়ে গেছি। ওই বিশুদ্ধবারে সকাল থেকে আমার ফোন দিতে, এখন আমি কী করব? ও আবার জানে না আমি যে বিয়ে করতে গেছি, ও জানে না। তখন আমার নিয়ত হইল আমি বউ যে অন বিয়ে করবো দিতে হবো, ওরে গাড়িতে উঠাইয়া তারপর আমি ফোনটা রিসিভ করব। ওই ফোন দিতেছে সারাক্ষণ ফোন দিয়েছে, আমি ফোন ধরিও না কাটিও না। তখন আমি নতুন বিয়ে করার পরে আমি গাড়িতে ওঠার পরে আমি ফোনটা উঠাইছি, ওঠানোর পরে বলতেছে তুমি ফোন ধরো না কেন? আমি বলতেছি আমি একটু বিজি আছি, আমি পরে ফোন দেবো।
ওকে, আমরা এখান থেকেই ফিরি ছোট্ট একটা বিরতি নিয়ে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। প্রিয় শ্রোতা, চলে আসুন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj পেজটি আর জে কিবরিয়া নামে আছে। ওখানে গেলে আপনারা ইন ডিটেল জানতে পারবেন আজকের যে দুজন গেস্ট তাদের সম্পর্কে। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের।
Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment.
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিক্রেট শুনছেন আপনি, আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমরা ছিলাম সাইফুলের গল্পে। সাইফুল, যেখানটায় ছিলাম তারপর?
ওই পরের দুনকা ওই সৈনা পালাইছে, তখন বউনি আসছি বাড়িতে, তখন সবাই অবাক হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে, অনেকে হইলো অনেকে হইলো। তখন ওই 10-15 দিন পরে বিয়ার শুনছে, মনে করেন একদিন পরে, 10-15 দিন পরে আমার কাছে ফোন দেয় আমি কথা বলতেছি। তখন যে ঘরের যে দ্বিতীয় বউ ও সন্দেহ করে, তারপর আমার কিছু করার নাই, সন্দেহ করলে কি করুক, সমস্যা কি, আমি আমার মতন চলতেছি। তখন 16 সালে প্রথম মাসের ওর লোকে আমার যোগাযোগ হয়, কথাবার্তি হয়, ওই কান্দাকাটি করে, ও যদি কানতো তখন আমার ভিতরটা ফেটে যেত। তখন আমি জিজ্ঞাসা তোমার কি লাগবো বলো,
বাচ্চাটা কোথায় তখন
ওর কাছে, তখন আমি জিজ্ঞাসা তোমার কি লাগবো বলো, বলতেছে আমার কোনো কিছু লাগতো না, ও শরীর অসুস্থ। তা আমি যদি ও বলতো শরীর অসুস্থ, তা আমি বলতাম তুমি ওই জায়গায় আসো, মানে ওর বাজারে আসো, তখন আমি যাইতাম, গেলে 2000-3000 যত চাইতো আমি অতই দিয়ে দিতাম, চিকিৎসা করাইতাম, আমার ছেলেরে দিয়ে দিতাম। কিন্তু ওর ফ্যামিলি জানে না, সোনার ফ্যামিলি জানে না। তখন 16 সালের প্রথম মাসের 1 তারিখে ওর মা অসুস্থ, তখন আমারে বলতেছে ফোনে, আমার আম্মা তো এমন এমন অবস্থা, বাউনবেড়ে হসপিটাল আছে, তুমি একটু দেখে আসো। তখন আবার ওর মা, ওর খালা, ওর নানিয়ারা কিছুটা অনুভব করছে আমার লোকের সম্পর্ক, যোগাযোগ হয়েছে। তখন আমি একদিন গেলাম বাউনবেড়ে, তখন আমার শাশুড়ি আমার দুইটা কান্দাকাটি করতেছে,
আপনি যেকোনো ভাবে হোক টিকে রেখেছেন। আপনার স্ত্রী কি বলে, মানে কেন আপনাকে এরপরও জায়গা দিচ্ছে, আগে থেকে জায়গা দিচ্ছিল না, দ্বিতীয় বিয়ে করার পর আবার জায়গা দিচ্ছে?
দ্বিতীয় বিয়ে করার পরও আমার জায়গা দিতেছে।
প্রথম বিয়ে করার, যখন বিয়ে করেছিল না তখন জায়গা দিচ্ছিল না, বিয়ে করার পরে জায়গা দিচ্ছে?
হ্যাঁ, জায়গা দিতেছে।
কেন?
তো আমিও কথা বলতেছি বাউ দেখাই দিই,
যেটা ঘটেছে সেটাই আসলে। হ্যাঁ বলেন তারপর।
যেটা ঘটেছে আমিও কথাবার্তি বলি, মানে পিছে ওই যে সবুজের লোকের যে ঘটনা হয়েছে ওইটা আমি কোনোদিন তুলি নাই, ওইটা আমি তুলি না, যা হন রয়েছে পিছনে অতি বলে যাও, বাস নতুন করে আমরা সংসার করবো। ওইটা আমি
দ্বিতীয় স্ত্রী কোথায় যাবে তাহলে?
হ্যাঁ,
নতুন করে সংসার করবেন দ্বিতীয়?
ও তো বাড়িতেই থাকবে, সমস্যা নাই।
আচ্ছা,
তো ওই বড় ওই বলতেছে, সোনা বলতেছে, যদি মিলেমিশে থাকে তো সমস্যা নাই, এরকম আছে না দুনিয়াত, দুই বউ তিন বউ চলতেছে না, ওইটাই বলতো। তখন আমি যাওয়ার পরে আমি সকালে আমি ঢাকা নিয়ে আসলাম, আমার বাইরেও আসলো লোকে, ওইখানে এক রাত থাকি আমি, তারপরে আমি আবার চলে যাই বাড়িতে। তখন বাড়িতে গেছি, বলে জিগাইতেছে, মা জিগাইতেছে, আমার ছোট দ্বিতীয় বউ জিগাইতেছে, কি তুমি কয়ে আসিলে, ওরা আবার সন্দেহ করতেছে আমি ওইখানে। তখন আমি বললাম আমি ঢাকা গেছিলাম, আমার এক ভাইয়া পাঠাইছিল ঢাকা, তখন বুঝতে দেয় নাই। তখন আসার পরে আরেকদিন পরে আমার ফোন দিছে রক্ত লাগবে। তখন যে আমার বাইরাটা আমার বাড়ি হল সিলেট, তবে তো ঢাকা পরিচিত নাই। তখন আমার ফোন দিছে আমার এক চাচা তো বাড়ি থাকে বার্সিটিতে, চাষটল বাস্তব থাকে, চাষাও থাকে, অনেক লোক থাকে ওখানে, ওখানে আমি ফোন দিলাম। দেওয়ার পরে ওইখানে তখন রক্ত দিছে। দেওয়ার পরে আমি বাড়িতেই একদিন পরে টাকা শর্ট আমার একটা চেক দিয়ে দিছে, পানি পড়া দিয়ে দিছে, আমি আসছি। আসার পরে ওইখানে থাকলাম একদিন, থাকার পরে আমি আবার বাড়িতে চলে গেছি।
প্রথম মামলাটা আপনার স্ত্রী করেছিল, শিশু নির্যাতন মামলা, আপনাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, মামলা তুলেনি কেন?
না মামলা তুলে নাই, মামলা আমি নিজে কোর্টে নিয়ে আপোষ করছি।
তখন মামলা তুলে সেটা অন্য বিষয়। আমি জানতে চাচ্ছি যে যখন আপনার স্ত্রী মেনেই নিল দ্বিতীয় ওয়াইফকে, তখন আপনি মামলা তোলার কথা বলেননি তাদের?
বলছি, এরপর তো মানে ওরা দেখবো।
কি বলছে?
বলতেছে বর্ষ হানে যাক, হাজিরা দিলে সমস্যা কি, এর ভিতরে যদি
দেখতে চাই আপনার ভিতরে পরিবর্তন আছে।
আচ্ছা, ওই জন্য আর কি। এরপর দ্বিতীয় বিয়ের পরে মনে করেন আবার একটা মামলা দিয়ে দিল আমারে,
আরো একটা দিয়ে দিয়েছে।
এর ফাঁকে দিই কথার ফাঁকে দিই মামলা দিয়ে দিছে। ওইটা মামলা দিল বড় বড় অনুমতি ছাড়া বিয়ে করেছি যে ওইটা। তখন মামলা তো চলতে আছে, প্রতি রবিবারে হাজিরা পড়ে ওইটা। আমি ওর মারে হসপিটাল থেকে যখন বাড়িতে গেছে, আমি ওর লগে যোগাযোগ করি, ফোনে যোগাযোগ করি, দেখা করি বাজারে গিয়া। তারপর মনে করেন হঠাৎ একদিন ওরা বাড়ি বাড়ি ঝগড়া হয়েছে, আমার ওই সোনারা বাড়ি বাড়ি মানে ওয়াইফের বাড়ি বাড়ি ঝগড়া হয়েছে। তখন আমার ছোট এক মামা শ্বশুর আছে, ওই একটু খারাপ সাইডের মানে মিজাজ ছড়া, ওরা অনেক মারছে ওই লোকদেরকে। তখন থানায় গেছে গিয়া ওরা গিয়ে মামলা করবে। তখন যে লোকের মারছে ওরা থানায় গেছে, আমার আবার ওরা চেনে না। তখন আমি ওই সন্নারে জিগায়া আমি গেছি থানায়, গিয়ে দিয়ে ওই 18 জনের নামে মামলা করছে। তখন আমি বইলা দিছি দেহ এমন এমন, ওই ফাঁকে দিয়ে আবার ওরে লুয়ে আমি বাসা, যেখান থেকে আমি মাল বিক্রি করতাম বেকারির, ওইখানে আমি বাসা লইছি। ওরে নিয়ে বাসা দেখাইছি, মাল সাবানা কিনছি, ওরে নিয়ে আমি সব কিলি দেখাইছি। দেখানোর পরে যে দুমকা রাত্রে শুনছি মামলা করছে, আমি বলছি ওই দিন কেমন কেমন সবাই জের জের সিবে গেছে ও যাই বুকুই। ওই ওই দিন কবরে নিয়ে আমি চলে গেছি বাসায়। যাওয়ার পরে ওইখানে আমি এক মাস, ওর মা জানে ওই ঘটনা নেওয়া যাওয়ার পরে, ওর মা জানে, কোনো কথা বলে নাই, কোনো কিছু বলে নাই। নেওয়ার পরে ওইখানে 15-20 দিন থাকি। থাকার পরে যেই মাসে গেছে ওই দিনকে আবার মোবাইলে আমি ওর মোবাইলে লইলাম, মোবাইলটা লয়ে দেখি কি জানেন, ওইখানে যাওয়ার পরে আমার সুখের সংসার অনেক ভালো আমি চলতেছি, খাওয়া দাওয়া পিন্দা অনেক কিছু আনন্দই চলতেছে, ওইখানে সমস্যা সেলও আছে, কোনো সমস্যা নেই। হঠাৎ আমি মোবাইলটা লুইছি ওর, লয়ে দেখি ওই যে সবুজের নামে আরেকটা মেসেজ মোবাইলে।
আপনার দ্বিতীয় স্ত্রী তখন কোথায়?
ও আমার বাড়িতে।
দ্বিতীয় স্ত্রী জানে যে আপনার?
জানে, আমি নিয়ে দেখেছি, ও জানে,
ওটা মেনে নিয়েছে।
ও মেনে নিয়েছে। আমার ওই যে দ্বিতীয় শাশুড়ি বলতেছে কি করবা, ছেলে আছে, এরকম তো হয়ে থাকে, যদি তোমার জামাই পালতে পারে দুই বউ সমস্যা নেই।
ওকে,
যখন আমি ওরে নিয়ে দ্বিতীয়বার আবার বাসা ভাড়া নেই, তখন ওইখানে 15-20 দিন থাকি। থাকার পরে যে আমার কাছে 1 তারিখে গেছিল, তখন 1 তারিখে যাওয়ার পরে আমি 20 দিন না 22 দিন পরে মোবাইলটা লুয়ে হাততে নে, লওয়ার পরে দেখি ওই সবুজের নাম্বারে ও আরেকটা মেসেজ, যে দিনকে আসছে ওই দিনকে মেসেজটা, তার একটা সব আছে। তখন আমি জিজ্ঞাসা, এখনো তুমি ঠিক হইছো না আর ভালো হইছো না কোনো দিন, এই সে বিভিন্ন কথা বলতেছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন এরকম করো তুমি কোরআন শিবে ধরো, আমার ছাড়া অন্য কোনো পুরুষের লগে তুমি কথা বলতে পারবা না, অথবা কোনো কিছু যাতে না হয়। তখন আমি কোরআন শিবে দুইটা আমি কি লিগা কিরা গা, আমি বলতেছি এরকম যদি না হয় তাহলে অনেক চেষ্টা করছে, এত কিছু হওয়ার পরও, জেল খাটার পরও, অনেক কিছু হওয়ার পরও যখন তুমি ঠিক হইতেছো না তুমি চলে। তখন বলতেছে আমি আর তোর দ্বারে যাবো না, এসে তোর ভাত খামো না, বিভিন্ন কথা বলতেছে। তখন আমার শাশুড়ি বলতেছে দুইবার তিনবার গেলি ওখান আবার ইডি কস করে খাইতে না করে যা, এই সে বিভিন্ন কথা বলতেছে। আমি অল্লাহ তো কিছু করলাম, ও আমার এতটুকু মর্যাদা দেয়।
ফাইন, আমি স্টোরিটা আপনাকে এখানে স্টপ করাচ্ছি, আমি কয়েকটা কোশ্চেন করে আপনার গল্পটা শেষ করতে চাই। আপনার স্ত্রী, বর্তমান স্ত্রী কি আপনার সঙ্গে আছে না? নেই।
না না নাই।
নাই। মামলা কয়টা হয়েছে আপনার নামে?
মামলা 60টা।
টোটাল 60টা মামলা। আপনার স্ত্রী কয়টা দিয়েছে?
স্ত্রী দিয়েছে 4টা।
4টা। আর বাকি 3টা?
বাকি 3টা ওই সবুজে দিয়েছে 2টা।
সবুজ কিভাবে আপনাকে মামলা দেয়?
ওই ডাকাতি মামলা দিয়েছে একটা, ওর দোকান ডাকাতি করছি, আর একটা মামলা দিয়েছে সাতদারা। মানে পথে ঘাটে ওরে মার দূর করি।
আচ্ছা, আতঙ্ক দিচ্ছেন বা এরকম এগুলো করেছিলেন আপনি?
না না, এগুলো করিনি।
আচ্ছা, করেছেন কি করেননি সেটা তো কোর্টই বিচার করবে। আপনার আপনার এই গল্পটা আমরা আজকে এখানে প্রচার করেছি, যতটুকু পর্যন্ত করলাম, এটার সম্পূর্ণরূপে আপনার পরিচয় গোপন রেখে বা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। যেহেতু আপনার নামে 7টা মামলা চলছে, আপনি কটা মামলা দিয়েছেন?
আমি দিয়েছি 2টা।
2টা কাকে দিয়েছেন?
আমার ওয়াইফকে দিয়েছি 1টা আর ওরে দিয়েছি 1টা।
ওয়াইফকে কিসের মামলা দিয়েছেন?
ওই যে ডাকাতি মামলা দিয়েছি আমি।
মানে আপনার
বাসার সব কিছু নিয়েও চলে গেছে।
আচ্ছা, আর ওকে কিসের মামলা দিয়েছেন? সবুজকে?
সবুজকে দিয়েছি 7টার 1টা আমি দিয়েছি, আর আবার আরেকটা মামলা দিয়েছি পরে কি হবে অন্যের স্ত্রীর নষ্ট করা, ওইটা দিয়েছি।
টোটাল 3টা মামলা। তার মানে এতগুলো মামলা, 7, 8, 3, 10টা মামলার ঘোর ফেরে আপনারা তিনজন, এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আপনার প্রথম স্ত্রী আপনার সঙ্গে নেই, আপনার প্রথম স্ত্রী কি বিবাহ করেছে?
না, করে নাই।
করে নাই? আচ্ছা, তার মানে আইনত সে এখন আপনার স্ত্রী।
জি।
আচ্ছা, দ্বিতীয় স্ত্রী কোথায় আপনার?
দ্বিতীয় স্ত্রী আমার বাড়িতে আছে।
বাড়িতে আছে?
জি।
আপনার দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান বা কোনো কিছু কি?
হ্যাঁ, হয়েছিল 15-20 দিন আগে। ওই ছেলেটা 3 দিন পর মারা গেছে।
কেন?
অসুস্থ, আমি আইসা পড়ছি ঢাকা, আমার সমস্যা।
মানে আপনি অবহেলা করেছেন? আপনার অবহেলা?
না না, আমি অবহেলা করি নাই।
অসুস্থ অবস্থায় আপনি ঢাকা কেন আসলেন?
আমি ওই আমারে বলছিল বিদেশ নেওয়ার জন্য আর কি।
কে বিদেশ নেবে?
আমার ছোট ভাই আছে দুইজন, ওরা বলছিল বিদেশ নেবে।
আপনি তো পরে বিদেশ আর যাননি, কি পরিমাণ টাকা পয়সা নষ্ট করেছেন? কি পরিমাণ টাকা পয়সা নষ্ট করেছেন বিদেশে?
টাকা পয়সা নষ্ট হয়েছে প্রায় জুয়া খেলা, তারপর দা ওই নেশা টেশায় বিভিন্ন টাকা পয়সা প্রায়
50-60 লাখ টাকা শেষ করেছেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার নিজের কাঁধে আপনি 7-8টি মামলা নিয়েছেন, এবং আপনি নিজে 3টা মামলা দিয়েছেন। তারপরও আপনি, আমি যতদূর জানি, যে আপনি প্রথম স্ত্রীকে এখনো চান?
হ্যাঁ, এখনো চাই আমি।
আজকের এই অনুষ্ঠানে কেন এসেছেন?
এই জন্য এসেছি, আমি আমার ওই ছোট ভাইয়ের কাছে শুনতাম রাকিব, ও আমার বলছে আর কি, এমন এমন তুই যে আপনার নাম বললো আমি ওইখানে আসি।
ঠিক আছে, প্রসেস বুঝেছি আমি। আপনি উদ্দেশ্যটা কি, মানে আজকের অনুষ্ঠানে?
উদ্দেশ্য বলতে এটি, আমি ভুল করেছি, আমার মতন ভুল যাতে কেউ না করে।
সেটা কি আপনি লিসনারদেরকে বলতে এসেছেন না আপনার প্রথম স্ত্রীকে বলতে এসেছেন?
ওইটা আমার প্রথম স্ত্রীর বলতেছি আর কি।
তাতে করে আপনি কি চান, যাতে আপনার প্রথম স্ত্রী আপনার ঘরে ফিরে আসে?
ফিরে আসে।
আক্কেল বলে একটা শব্দ আছে, মানে সরি টু সে, এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আক্কেল জিনিসটা কি? নাই
নাই।
যদি আক্কেল সম্পর্কে আপনার ধারণা থাকতো, তাহলে আজকে আপনি এই লাখ লাখ মানুষের সামনে এসে এই কথাটা আবার বলতে পারতেন না যে আপনি প্রথম স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে চান। এখানে দুটো বিষয় জড়িত প্রিয় শ্রোতা, আমি কাউকে আঘাত করতে চাই না, একদম স্পষ্ট ভাষায় যেটা বলতে পারি সেটা হলো, ওর জীবনে যেটা ঘটেছে সেটা যে কারোর জীবনেই ঘটতে পারে। ঝোঁকের মাথায় ঝোঁকের বশবর্তী হয়ে একটা মানুষের সঙ্গে আইনত এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে করে পরবর্তীতে সেটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়, যেটা ওদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। দুটো মানুষের জীবনে আমি বলবো নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, যখন ও ঘটনাটা ঘটল সবুজকে কেন্দ্র করে, ওর উচিত ছিল যে হাজবেন্ড হিসেবে ওই বিষয়টা ওর কাছ থেকে শোনা, ফেস করা। তারও আগে যদি আমি যাই, ও যে দ্বিতীয় জনকে বিয়ে করেছে, মানে ভালোবেসেছে বড় মেয়েকে কিন্তু বিয়ে করেছে তার ছোট বোনকে, কারণ কোনো কারণ নেই, বড় জনকে ভালো লাগতো সে কারণে। ও বাই বর্ন অনেক বেশি ক্রেজি, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা গোয়া টাইপের যে একটা ব্যাপার স্যাপার থাকে না, ঘাট তেরা যেটাকে বলে এরকম, কিন্তু এই ঘাট তেরা মানুষদের জীবন আসলে সুখের হয় না। এবং সামহাও যারা কম্প্রোমাইজ করতে জানে না, যারা লজিক দিয়ে চলতে জানে না, একেবারেই ফুললি ইমোশনাল, ব্রেন যেটা বলে সেদিকে না গিয়ে মন যেটা বলছে সেদিকে যায়, ব্রেন তো মনই সেদিকে থাকে। এইসব মানুষদের অযৌক্তিক আচরণের একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই সিক্রেটসের আজকের এই যিনি আছেন সাইফুল, সে এত কিছুর পরেও ও তার ওয়াইফকে ফিরিয়ে চায়। মানে এখানে আপনি কি বলবেন? নাথিং টু সে। প্রথম কথা হচ্ছে, ওয়াইফ ভুল করেছে কি করেনি সেই জাস্টিফিকেশন আমি নাই বা গেলাম। ওর যে ভুলের মাত্রাগুলো, একের পর এক ক্যারিয়ার শেষ করেছে, সংসার শেষ করেছে, ভবিষ্যতও শেষ করেছে, কারণ 7টা মামলার মানে ঘানি টানতে ওর যে অবস্থাটা হবে আনথিংকেবল হবে। এছাড়া টাকা ছিল 30-40-50-60 লাখ টাকা, বিদেশে কাজ করে জোগাড় করেছিল, সেটাও শেষ করেছে। এত টাকা আপনি পেলেন কোথায় এত স্বল্প সময়ে, 30-40-50 লাখ টাকা?
ওই টাকা তো আমি বিদেশ যাওয়ার পরে আমি লোকজন নিয়েছি,
লোকজন নিয়েছিলেন, সেখান থেকে কমিশন করেছে,
কাজ কাম করেছে।
আপনাকে কিছু বলার নাই, সৎ পরামর্শ দেবার নাই, কারণ আপনি যে ঝোঁকের মধ্যে আছেন সেই ঝোঁকটা আমি জানি না শেষ পর্যন্ত সেটা কোন দিকে যাবে। আমি প্রথমত ওর স্টোরিটা নিতে চাইনি, এটা একটা মজার ঘটনা আপনাকে বলি। ও যখন গল্পটা এসে এখানে বলে আমি গল্পটা নিতে চাইনি, কেন নিতে চাইনি দুটো প্রেক্ষাপটে। কারণটা হচ্ছে এই বিষয়গুলো বিচারাধীন অবস্থায় আছে, সুতরাং সেক্ষেত্রে এক ধরনের একটা মতামত আসলে এটা বিচার ব্যবস্থার উপরে কোনো প্রভাব ফেললেও ফেলতে পারে ডকুমেন্টস হিসেবে। সো সেই জায়গাটি থেকে আমি চাইনি যে গল্পটা প্রচার হোক। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই গল্পটা মূলত ওর স্ত্রীকেন্দ্রিক হবে, সুতরাং ওনার ভয়েস যদি এখানে না যায় তাহলে এটা একপাক্ষিক বলা হয়ে যায়, সেই সুযোগ কিও থাকছে না, কারণ আমি জানি ওনার স্ত্রী এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবেন না এই মুহূর্তে। সেদিক থেকে আমি গল্পটা নিতে চাইনি। পরবর্তীতে ও ঢাকায় অবস্থান করা শুরু করলো লম্বা সময়, এবং আমি বুঝে আমি একটা জিনিস বুঝলাম যে ও অনেক বেশি ক্রেজি, ও বলতে চায় সামহাও। দেন আমি যেটা করলাম যে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে স্টোরির মধ্যে কোনো কিছু আছে কি না। তো সামহাও আমার কাছে মনে হচ্ছে ও লাইফ স্টাইলটাই একটা লেসন হতে পারে, এবং এই গল্পটা আমরা এমনভাবে উপস্থাপন করেছি এখানে। আমি প্রথম থেকেই বলছিলাম যে ওর নামটা কিন্তু এখানে আসল নাম প্রচার করা হয়নি, এবং একই সাথে ও যাদের গল্পগুলো এখানে বলেছে বা যাদের নাম নিয়ে এসছে সবার নামটাই এখানে আসল নাম না, একটু অন্যভাবে প্রচার করা হয়েছে, ভয়েসটাকে অন্যভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে যাতে করে এই এই রেডিও অনুষ্ঠানটা কোনোভাবেই ওর ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে না পারে, বা ওর প্রতিপক্ষ যারা আছে তারা ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে না পারে, কারণ ও এখানে একটা স্বীকারোক্তি দিয়েছে এক অর্থে যে আমি ভুল করেছি। সো আমি সেই জায়গাটি থেকে বলবো যে এটা একটা ডকুমেন্ট বেস কোনো কিছু না, যেটা আসলে আদালতে সাবমিট করা যায় বা এরকম কোনো কিছু না। হ্যাঁ, সেই জায়গাটি থেকে আমরা আমাদের অনুষ্ঠানটিকে উপস্থাপন করেছি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার কোর্ট, এবং তারা যে রায় দেবেন এই সব ঘটনার প্রেক্ষাপটে এনাকে, এনার স্ত্রীকে বা আরেকজন যিনি জড়িত সেটার উপরে আমরা আমাদের জায়গাটি থেকে পূর্ণ আস্থা এবং সম্মান জ্ঞাপন করছি। আমি শুধু লাস্টে সে একটা কথাই বলবো যে আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থাপিত হলেন তার এক ধরনের ক্রেজিনেস, ভয়াবহ রকমের ক্রেজিনেস ছোটবেলা থেকে তাকে আজকে একটা বিষময় জীবনের দিকে নিয়ে এসছে, এবং এই বিষময় জীবনের নিস্তার সে ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই বোধের উদয় না হবে যে সে তার জীবনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ইনজাস্টিস করে যাচ্ছে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.